exclusively on FusionBD.com.
Popic 90.8.
সুপ্রিয় শ্রোতা, আজকের বৃহস্পতিবার রাত ১২টা মানেই আপনারা সকলেই জানেন যে শুরু হয়ে গেল ভৌতিক 90.8। আর ভৌতিক 90.8 এর আজকে ৫৭তম পর্বতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আছি আপনাদের বন্ধু আরজেমির রায়হান, আর আমি থাকব ঠিক রাত ২টা পর্যন্ত। এবং এই মুহূর্তে যে সকল শ্রোতা বন্ধুরা ঠিক ওপারে আছেন তাদেরকে বলছি, ভয়ানক কিছু ঘটনা নিয়ে আজকে আমি আছি ভৌতিক 90.8 এবং হরর স্পেশাল এবং হন্টেড বিভিন্ন প্লেস এবং বিভিন্ন জায়গা বিভিন্ন ঘটনা বেজ আজকের এই প্রোগ্রাম। সো প্রথমেই আমি জানিয়ে দিব যে কিভাবে আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন এবং আপনার মতামতগুলো লিখে পাঠাবেন, বা আমাদের স্টুডিওতে এসে যদি আপনি আপনার মতামত বা আপনার জীবনে ঘটে যাওয়া ভয়ানক কিছু ঘটনা বা কালো রাতের কিছু কথা বা আপনার জীবনে এমন কোন ঘটনা যার কারণে আপনি ভয় পেয়েছেন বা আপনার সামনে একজন মানুষ ভয় পেয়েছে বা আপনার খুব কাছের বা নিকটের বা খুব প্রতিবেশী বলা চলে তাদের থেকে শোনা বা জানা যদি কোনো সত্য ঘটনা আপনার জানা থাকে তাহলে আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আর তার জন্য আপনাদেরকে যা করতে হবে, আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যে টাইপ করতে হবে এ আর, তারপর একটি স্পেস দিয়ে আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন এবং আপনার মন্তব্যগুলো কিন্তু অবশ্যই লিখবেন। আর হ্যাঁ, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনার মোবাইল নাম্বারটি সেন্ড করতে থাকুন এখনই, আমাদের ভৌতিক 90.8 টিম আপনাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করবে। আর প্রথমেই আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা পর্বে অর্থাৎ ভৌতিক 90.8 এর প্রত্যেকটা এপিসোডে আমরা স্পেশাল কিছু রাখি, অর্থাৎ ভৌতিক সাহিত্য। আজও তেমনটি ভৌতিক সাহিত্য দিয়ে শুরু করব, তবে তার আগে কিছু কথা বলবো যে এই গভীর রাতে যে সকল শ্রোতা বন্ধুরা শুনছেন, যারা একদমই দুর্বল চিত্তের অর্থাৎ ভয়ানক কোনো ঘটনার সাক্ষী কখনো হননি বা ভয় প্রচণ্ড রকম পান এবং ভয় পেলে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যায় বা জ্বর হয়, অসুস্থ হয়, তারা একটু দূরে থাকাই ভালো। আর যারা ভয়ের শো বা ভয়ের প্রোগ্রাম বা ভয়ের ঘটনাগুলো শুনতে ইচ্ছুক বা খুব বেশি আগ্রহী ইন্টারেস্টেড, তারা কিন্তু অবশ্যই সংযুক্ত থাকবেন ঠিক রাত ২টা পর্যন্ত আমার সাথে, অর্থাৎ আরজেমির রায়হানের সাথে। আর অলরেডি আমার সাথে অনেক বন্ধুরা জয়েন করে আছে এবং যারা অনলাইনে জয়েন করে আছেন বা অনলাইনে এই মুহূর্তে ফেসবুক বা যেখানেই হোক ঘাটাঘাটি করছেন তাদেরকে বলছি আমাদের সাথে কিন্তু ফেসবুকের মাধ্যমেও জয়েন করতে পারেন। আর তার জন্য আপনাকে যা করতে হবে, আপনি প্রথমে সার্চ করবেন facebook.com/bhautik90.8, অর্থাৎ BHOUTIK 90.8, সার্চ দিলে আমাদের রিয়েল পেজটা পেয়ে যাবেন, পেজে অবশ্যই পোস্ট দেওয়া আছে। এবং আরও একটি কথা আপনাদেরকে বলব যে ভৌতিক 90.8 এর পাশাপাশি আপনারা আমাদের ফ্যান পেজে জয়েন করতে পারেন, অর্থাৎ facebook.com/asianradio, অর্থাৎ এশিয়ান রেডিও এফ এম 90.8। ঠিক এই পেজের লাস্ট একটা পোস্ট আছে, সেই পোস্টের নিচে ইচ্ছে মতো আপনার মন্তব্যগুলো লিখতে থাকুন। আর হ্যাঁ, এই মুহূর্তে আরো একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখবো, যারা শুনছেন ভৌতিক 90.8 তাদেরকে জানাই যে আজকে একটা পবিত্র রাত ছিল, পবিত্র রজনী ছিল ইসলাম ধর্মের বিভিন্ন মানুষের জন্য। সো অনেকেই কিন্তু ইবাদতবন্দিকে অর্থাৎ নামাজ আদায় করে বা বিভিন্ন ইবাদতবন্দিকের মধ্যে আছেন, তাদেরকে বলছি যারা এই মুহূর্তে টিউন করে আছেন একটু ধৈর্য ধরে অবশ্যই ২টা পর্যন্ত আপনি থাকবেন এবং আপনার থাকতে ইচ্ছে করবে ঘটনাগুলো জানার জন্য। আর এই মুহূর্তে যারা ভয়ানক রাতে, অর্থাৎ এই ভয়ানক রাতে, বৃহস্পতিবার রাত মানেই কিন্তু ভয়ানক রাত, আর এই ভয়ানক রাতে একটু ভয় পেতে ইচ্ছুক, তারা কিন্তু ঘরের বাতিটা নিভিয়ে জানালাটা হালকা একটু খুলে রাখবেন, আর বাইরের কোনো অস্বাভাবিক আওয়াজ হচ্ছে কিনা, আর আমাদের প্রোগ্রামের কথাগুলো, আমাদের বিভিন্ন ধরনের স্টোরি বা ঘটনাগুলো শুনবেন মনোযোগ দিয়ে, আশা করি ভালো লাগবে। আর বেশি কথা না বলে আমরা আমাদের প্রথম যে এপিসোড, অর্থাৎ আমাদের এই ৫৭তম এপিসোডের প্রথম যে বিষয়বস্তু থাকছে অর্থাৎ ভৌতিক সাহিত্য নিয়ে সো ভৌতিক সাহিত্য দিয়ে আজকে শুরু করছি। এটি শুনতে থাকুন আর আপনার মতামতগুলো 2-3-2-3 লিখতে থাকুন। আমি আবারও একবার বলে দিতে চাই আপনি কিভাবে আপনার মতামত বা আপনার মোবাইল নাম্বারটি বা স্টুডিওতে আসার জন্য আগ্রহ প্রকাশ করবেন সেটা কিভাবে লিখবেন। আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যে টাইপ করবেন AR, তারপর একটা স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা কথাবার্তা দেন লিখে পাঠিয়ে দেবেন 2-3-2-3 এই নম্বরটিতে। শুনতে থাকুন।
বাবুর বাড়ির একতলাটা অনেকদিন খালি পড়েছিল। কোনো ভাড়াটে এলে কয়েকদিনের মধ্যে জমার টাকা ফেরত নিয়ে অন্য বাড়িতে উঠে যেত। ঘন ঘন ভাড়াটে বদল হলে পাড়ায় এমনিতেই বাড়ির মালিকের বদনাম হয়। তখন কানা ঘোষই সবাই বলতে থাকে এ বাড়িতে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে, হয় এ বাড়িতে ভূতের উপদ্রব আছে, তা না হলে গুপ্তবাবুর স্ত্রী ভাড়াটেদের পিছনে লাগেন। গুপ্তবাবুর স্ত্রী অবশ্য বলতেন,
ভূতুত কিচ্ছু নয়, আসলে যারা এ বাড়িতে ভাড়াটিয়া হয়ে আসে কিছুদিন বসবাস করার পর তাদের কপাল খুলে যায়, কারো না কারো কপালে নিজস্ব ফ্ল্যাগ জুটেই যায়।
তাই তো সব ভাড়াটেকে তিনি প্রথম দিনেই বড় মুখ করে বলে দিতেন,
এই বাড়িতে ভাড়া এসেছ দেখবে তোমার নিজস্ব বাড়ি জমি হবে, এই বাড়িতে যারা আগে ভাড়াটিয়া হয়ে এসেছে তাদের প্রত্যেকেরই এখন নিজের নিজের বাড়ি ফ্ল্যাট হয়েছে, এই বাড়ি বড় পয়মন্ত বাবা, যে কয়দিন এখানে থাকবে একটু ভালোভাবে থেকো, বাড়িটাকে একটু যত্ন করো, আমার স্বামী খুব কষ্ট করে এ বাড়ি তৈরি করেছিলেন, উনি গত হওয়ার পর আমার সংসার চালাতে বড্ড কষ্ট হয়, সামান্য কয়টা পেনশনের টাকা তাতে কি আর সংসার চলে বাবা, তাছাড়া একতলাটা বড্ড ফাঁকা লাগে, তাই তো ওই তলাটা ভাড়া দেই, নইলে এই বাড়িটা ভাড়া দিতে আমার এতটুকু ইচ্ছে ছিল না।
অনেক খোঁজাখুঁজির পর মামুলদা যখন এই বাড়িতে ভাড়া এলেন তখনও মাসিমা মানে গুপ্তবাবুর স্ত্রী এ কথাগুলো বলেছিলেন। শুনে মামুলদা একটু অবাক হয়েছিলেন, পরে দু একদিন মাসিমার সঙ্গে মেলামেশাই সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছিল। এ বাড়িটা দোতলা, একতলায় বড় বড় তিনটে ঘর, খাবার জায়গা বলতে ছিল এক ফালি লম্বা ঘেরা বারান্দা, রান্নাঘরটা বারান্দার ও পাশে, সবই ঘেরা এক ছাদের নিচে, ঠিক যেন একেবারে আধুনিক ফ্ল্যাট বাড়ি। আর ছিল মস্ত একটা উঠোন, উঠোনে ছিল একটা বিশাল গন্ধরাজ ফুলের গাছ আর কুয়োতলা, ঘরগুলোই মস্ত মস্ত জানলা ছিল, জানলাগুলো দক্ষিণ মুখ, সেজন্য কখনো আলো বাতাসের ঘাটতি হতো না। মামুলদার ছিল লেখালেখির শখ, সারাদিন অফিসে হাড়ভাঙ্গা খাটুনির পর বাড়ি ফিরে রাতে বসে যা একটু আধটু সাহিত্য চর্চা, নতুন ভাড়া বাড়িতে হপ্তাখানেক কাটার পর একটু গুছিয়ে নিয়ে একদিন লেখার টেবিলে বসলেন। রাত তখন 11:30 হবে, একে একে আশপাশের বাড়ির সব আলো নিভে গেল। মামুলদা টেবিল লাইট জেলে আপন মনে লিখেই চলেছেন, বাড়ির সকলে শুয়ে পড়েছে, রাত যত বাড়ছে জানলার বাইরে অন্ধকার ততই ঘুরঘুরটি হচ্ছে, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কৃষ্ণপক্ষ। বাড়ির দক্ষিণ দিকে সরকারবাবুর বাগান, বাগানে গাছপালা অল্প থাকলেও বাগানটা বেশ বড়, বাগানটা পেরুলেই হাইওয়ে, যত রাত বাড়ে ততই হাইওয়েতে যানবাহন দ্রুত চলাচল করে, বিশেষ করে মালপত্তর বোঝাই করা লরিগুলো হেডলাইট জেলে আকাশ বাতাস কাঁপিয়ে ছুটে যায় ও সময়। মামলুদা তখনও বেশ মন্দেই লিখছিলেন, এমন সময় সদর দরজায় খট করে একটা আওয়াজ হল, আওয়াজটা উঠল অবশ্য ঘরের ভেতর দিক থেকেই, মামলুদা ঠিক বুঝে উঠতে পারলেন না হঠাৎ দরজায় এমন আওয়াজ কেন। কিছুক্ষণ লেখাটা বন্ধ রাখলেন, ভাবলেন মনের ভুল নয় তো, এ বাড়িতে তো কয়েকদিন কেটে গেল কিন্তু এমন আওয়াজ শুনি, তাছাড়া মাসিমা অত কথার মাঝে তো এসব কিছু বলেননি। চিন্তাটা ফিকে হয়ে এলে মামলুদা আবার আস্তে আস্তে লেখার মধ্যে ডুবে গেলেন। আধ ঘন্টা কেটে যাওয়ার পর মামলুদা ফের শুনতে পেলেন দরজায় ওই আওয়াজটা। এবার সত্যি সত্যি মামলুদা ধন্দে পড়ে গেলেন। নানা রকম এলোমেলো উদ্ভট চিন্তা মাথায় এসে ভিড় করল। বাধ্য হয়ে সে রাতের মতো লেখালেখি বন্ধ করে শুতে গেলেন মামলুদা। কিন্তু শুতে যাওয়ার আগে ভালো করে ঘাড়ে হাতে মুখে জলের ঝাপটা দিয়ে নিলেন। তারপর আলো নিভিয়ে শুতে যাবেন এমন সময় হঠাৎ একটা আলোর ঝলকানি দেওয়ালে পড়তে দেখে চমকে উঠলেন। মামলুদা বুঝে উঠতে পারলেন না হঠাৎ আলোটা এলো কোত্থেকে। চারদিক তো ঘুরঘুরটি অন্ধকার, বাইরে থেকে টর্চের ফোকাস বলেও তো মনে হলো না। নিছক একটা আলো হঠাৎ এসে দেওয়ালে পড়ে আবার সঙ্গে সঙ্গেই সরে গেল। মামলুদার কাছে ঘটনাটা কেমন যেন রহস্য মনে হল। সে রাতে তার পর কিন্তু এরকম ঘটনা আর ঘটেনি। মামলুদা বিছানায় শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছেন তার নিজের টেরও পাননি। পরদিন সাত সকালে দোর বেলের আওয়াজে মামলুদার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে সদর দরজা খুলেই দেখলেন একজন সাইকেল নিয়ে দাঁড়িয়ে। বয়স বড় জোর বছর ২৫ হবে। যুবকটি বলল,
গুপ্তবাবুকে একবার ডেকে দেবেন।
মামলুদা বললেন,
গুপ্তবাবু তো বেশ কয়েকদিন হল মারা গেছেন, ওনার স্ত্রী আছেন, আমি ডেকে দিচ্ছি, একটু দাঁড়ান।
না না, ওনাকে আর ডাকতে হবে না, আমার গুপ্তবাবুর সঙ্গেই দরকার ছিল। আপনি বুঝি এবারই ভাড়াটে, তা কবে এসেছেন?
খুব বেশি দিন নয়, হপ্তাখানেক হলো এসেছি।
ও তাই বুঝি।
আপনাকে ঠিক চিনতে পারলাম না তো, কোথায় থাকেন?
যুবকটি উত্তর দেয়,
আপনি আমাকে আর চিনবেন কি করে, আমি এখন এতল্লাতেই থাকি না, আগে এ বাড়িতে অনেকদিন ভাড়া ছিলাম। অবশ্য একখানা ঘর নিয়ে এই বাইরের ঘরটা, আর গুপ্তবাবুরাও নিচেই থাকতেন পাশাপাশি দুটো ঘরে, তখন তো দোতলা হয়নি। গুপ্তবাবু খুব ভালো লোক ছিলেন, কিন্তু ভীষণ ভীতু।
আমি তো গুপ্তবাবুকে চোখেই দেখিনি, যেটুকু জেনেছি মাসিমার মুখে শুনে।
তবে একটা কথা, আপনি ভাড়াটে বলেই বলছি, যেন সাতকান করবেন না।
আরে না না, বলুন।
ওই যে বাড়ির বাইরে যাওয়ার দরজাটা, দেখবে রাত বিরাতে খটখট আওয়াজ করবে, আর সারা বাড়ি রাতে অন্ধকার হলে একটা আবছা আলোর ঝলক মাঝে মাঝে দেয়ালে খেলে বেড়াবে, ভয় পাবেন না যেন।
অবাক হয়ে মামুলদা বলেন,
আরে গত রাতেই তো এসব ঘটেছে। আসুন না, বাড়ির ভিতরে আসুন, ঘরে বসেই বলবেন, আর একসঙ্গে একটু চাও খাওয়া যাবে, আমারও তো এখনো চা খাওয়া হয়নি।
আপত্তি তোলে যুবকটি,
না না না, আজকে নয়, অন্য একদিন খেয়ে যাব, আজ একটু তাড়া আছে।
আরে মশাই, আলাপ যখন হলো তখন আর আপত্তি কিসের, কতক্ষণই বা লাগবে।
তার চেয়ে বরং আপনি আমাকে এক গ্লাস জল খাওয়ান, যে গরম পড়েছে, যান আমি দাঁড়িয়ে আছি।
মামলুদা ভেতরে গিয়ে যুবকটির জন্য এক গ্লাস জল এনে দেখেন বাইরে কেউ নেই। হন্তদন্ত হয়ে জলের গ্লাস হাতে নিয়ে উকি ঝুঁকি মারলেন, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলেন না। সদর দরজা বন্ধ করে ভেতরে এলেন। ততক্ষণে বৌদির ঘুম ভেঙে গেছে। মামলুদাকে এক গ্লাস জল হাতে নিয়ে ঢুকতে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন,
কি হলো, সাত সকালে এক গ্লাস জল হাতে নিয়ে কোথায় গিয়েছিলে?
কোথায় আবার যাব, একজন জল চাইল তাই দিতে গিয়েছিলাম, কিন্তু দিতে গিয়ে দেখি বাইরে কেউ নেই, চলে গেছে।
ওসব তোমার মনের ভুল, সব সময় নিজের লেখার মধ্যে ডুবে থাকো তো, তাই উটকো চিন্তা মাথায় এসে ভিড় করে। কোথাও কিছু নেই, সাত সকালে কে তোমার কাছে এসে জল চাইবে, কারো আর খেদে কাজ নেই, তাছাড়া এমন কিছু গরমও পড়েনি।
বারে আমি মিথ্যে বলছি নাকি, ডোর বেলের আওয়াজ শুনেই তো গিয়ে দরজা খুললাম, দেখলাম একজন ২৪-২৫ বছরের যুবক সাইকেল নিয়ে দাঁড়িয়ে, আমার সঙ্গে ওর কথা হল, গুপ্তবাবুর কথা বলল, এ বাড়িতে ভাড়া ছিল, আরো অনেক কথা বলল, যেমন রাত বিরতে সদর দরজায় খটখট করে আওয়াজ হবে, অন্ধকার ঘরে রাতে দেয়াল জুড়ে আবছা আলোর ঝলক খেলে বেড়াবে ইত্যাদি।
রাতে মাঝে মাঝে এরকম আলোর ঝলকানি আমিও দেখেছি। দরজাতে খটখট আওয়াজ, সে তো হামেশাই হয়, কে এত কান খাড়া করে বসে থাকবে বলো? আর তুমি বলছো গুপ্তবাবুর কথা, তা গুপ্তবাবুর মৃত্যুর পরেই তো মাসিমা এ বাড়ি ভাড়া দিয়েছেন, আর উনিই বা গুপ্তবাবুকে দেখবেন কি করে?
তাই তো, তবে কি আমি ভুল দেখলাম? এত সব কথা সব মিথ্যে, কিন্তু যুবকটি যা যা বলল সবই তো গত রাতে আমি দেখেছি।
আমার মনে হয় কি জানো, এটা একটা ভূতের বাড়ি, তাই খালি পড়েছিল।
বেশ তো, ওপরের মাসিমাকে একবার জিজ্ঞেস করে দেখো না, উনি কি বলেন।
উনি আবার কি বলবেন, কেউ কি বলে নিজের বাড়িতে ভূত আছে? তুমি যাই বলো, এ বাড়িতে থাকা সম্ভব নয়।
কি আর বলবো, একে বাড়ি ভাড়া পাচ্ছিলাম না, যাও বা একটা পেলাম, তাও তুমি এসব বলছো।
বাড়ি পাচ্ছিলাম না বলে একটা ভূতুরে বাড়িতে থাকবো নাকি?
ভূতুরে বাড়ি তোমায় কে বললো?
ভূতুরে বাড়ি না তো কি, এত ঘটনা শোনার পর তুমি বলছো ভূতুত নেই বাড়িতে? তুমি বাড়িতে থাকবে তো থাকো, আমি আর এক রাতও থাকবো না এখানে।
ওসব বাজে কথা ছাড়ো, চলো মাসিমার কাছে গিয়ে ঘটনাটা বলি।
মাসিমা একটা গন্ডগোলের আভাস পেয়ে উপর থেকে নেমে এলেন। মামলুদা পুরো ঘটনাটা মাসিমাকে বললেন। শুনে মাসিমা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন,
তোমরা ভয় পেয়েছ নাকি? এই ঘটনাটা অনেক দিনের পুরনো, তখন তোমাদের মেষমশাই বেঁচে ছিলেন। আমরা যখন এই জমিটা কিনে একটা ঘর তুলে বসবাস করছি, তখন সমাজ বিরোধীদের দৌরাত্ম্যে এই তল্লাটে টেকা যেত না। একবার রাত দুটো নাগাদ পুলিশের তাড়া খেয়ে একজন সমাজ বিরোধী যুবক এসে আমাদের দরজায় টোকা মারে। বেশ কয়েকবার টোকা মারা সত্ত্বেও আমরা ভয়ে দরজা খুলিনি। পরদিন সকালে হাইওয়ে ধারে একটা অল্প বয়সী ছেলের লাশ পড়ে থাকতে দেখে পাড়ার লোকেরা ভিড় করেছিল। সকলের সঙ্গে তোমাদের মেষমশাইও ওই লাশ দেখে এসে ভীষণ মনমরা হয়ে পড়েছিলেন। আমাকে বারবার বলতেন,
দরজায় টোকা দেওয়ার শব্দ শুনে দরজাটা খুলে দিলে হয়তো ওই ছেলেটা মারা যেত না। তবে একটা কথা, ছেলেটি কিন্তু পুলিশের হাতে মারা যায়নি, ও মারা গিয়েছিল পথ দুর্ঘটনায়। পুলিশের তাড়া খেয়ে ছুটে পালাচ্ছিল, হাইওয়ের সামনে এসে দেখে হেডলাইট জেলে একটা লরি গাক গাক করে ধেয়ে আসছে। ও ভেবেছিল হয়তো রাস্তা পেরিয়ে পালিয়ে যেতে পারবে, কিন্তু একদমই অনুমান করতে পারেনি মালবোঝাই লরিটা কত দ্রুত আসছে।
ছেলেটি তো মারা গেল, কিন্তু তোমাদের মেষমশাইয়ের ঘাট থেকে নামল না, প্রায় এসে এসে সদর দরজার সামনে দাঁড়াতো ওনাকে দেখে। অবশ্য উনি মারা যাওয়ার পর আর কারো কাছে শুনিনি যে ছেলেটি এসেছে। তবে আগের ভাড়াটাতে বলতে শুনেছি আধার রাতে একটা আলোর ঝলকানি ঘরের দেয়ালে পড়েই সরে যায়। আমি তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম, সকলে বলছে একই কথা, ভাবলাম এই বাড়িতে ভূতের উপদ্রব শুরু হলো নাকি, কিন্তু ওসব কিচ্ছু না। তোমাদের আগে ভাড়াটে ছিলেন পদার্থবিদ্যার অধ্যাপক, ওনার বিষয় ছিল আলো, তিনি এই আলোর রহস্যটা উদ্ঘাটন করলেন, দেখালেন, সকলেই মিছিমিছি ভয় পেয়েছে। ব্যাপারটা হচ্ছে হাইওয়েতে হেডলাইট জেলে দ্রুত ছুটে আসা লরিগুলো চকিতে বাঘ নিলেই ওই আলোর তীক্ষ্ণ রশ্মি সরাসরি জানালা দিয়ে ঘরে ঢুকেই এক সেকেন্ডের ভগ্নাঙ্কে সরে যায়। আসলে বেশি রাতেই এটা দেখা যায়। তোমরা যেন আবার এতে ভয় পেও না বাপু। যাই, অনেক দেরি হয়ে গেল, গিয়ে জল খাবারের ব্যবস্থা করি গিয়ে।
মাসিমার কথাগুলো চুপচাপ শুনলেন মামলুদা, কিন্তু সকালে যে যুবকটিকে দেখেছিলেন তার ছবি মন থেকে মুছে ফেলতে পারলেন না। যতদিন ওই বাড়িতে ভাড়া ছিলেন ততদিন দরজার খটখট আওয়াজ আর আধার রাতের আলোর ঝলকানি মামলুদার পিছু ছাড়েনি।
Mission Radio 90.8 FM. It's yours. Pothik 90.8.
সুপ্রিয় শ্রোতা, ভৌতিক 90.8 এর আবারও স্বাগত জানাচ্ছি। আর একটু আগেই আমরা শুনলাম ভৌতিক সাহিত্য আর ভৌতিক সাহিত্যের ঘটনাগুলো, যেই ঘটনা ছিল এটা কিন্তু মানে একদমই অবাস্তব কোনো ঘটনা না, এরকম ঘটনা কিন্তু প্রায়ই ঘটতে আমরা শুনে। আর এরকম ঘটনা হয়তো বা আপনার সাথেও বা আপনারও জানা আছে। সো এই মুহূর্তে যে সকল শ্রোতা বন্ধুরা আমাকে শুনছেন তাদেরকে সবাইকে জানাচ্ছি, আপনারা এই মুহূর্তে টিউন করে আছেন এশিয়ান রেডিও 90.8 FM আর চলছে ভৌতিক 90.8 এর এপিসোড নাম্বার 57। আর আজকের এই প্রোগ্রামে আমি একটা কথা উল্লেখ করে বলতে চাই যে আমরা যখন ভৌতিক 90.8 এর বিভিন্ন প্রোগ্রাম করি বা ভয়ানক বিভিন্ন ঘটনায় বা বিশেষ করে ভয়ানক স্থানে আমরা হরর বা হন্টেড প্লেসে যখন ঘুরে আসি এবং আমাদের টিম নিয়ে যখন কাজ করি, আমরাও কিন্তু বিভিন্ন সমস্যা এবং প্রতিকূলতার সম্মুখীন হই। আর সেই ঘটনাগুলো হয়তো বা শুনলে আপনারা অবাক হবেন। এবং আরও একটি কথা আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই যে আপনি ভয়ানক বিষয়গুলি বা ভূত বা ভয়, অ্যাকচুয়ালি ভূত বলে না থাকলেও ভয় তো চিরন্তন সত্য এবং বাস্তব, এই ঘটনাগুলো আপনি বিশ্বাস করবেন কি না করবেন এটা কিন্তু নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এরকমটা ঘটছে এবং ঘটে চলেছে, এরকম অলৌকিক অস্বাভাবিক ঘটনার অনেক ব্যাখ্যা আজও খুঁজে পাওয়া যায়নি, আজও তার প্রশ্ন মেলেনি। এবং আজকে আমাদের যে গেস্ট আছেন, আমাদের গেস্টের মুখ থেকে আমরা কিছু ঘটনা শুনবো। তবে তার আগে আমাদেরকে অনেক বন্ধুরাই লিখে পাঠিয়েছে তাদের জীবনের ঘটনাগুলো, এবং এই মুহূর্তে জানিয়ে দিতে চাই যে আপনি যদি এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করতে চান বা আপনি যদি আমাদের স্টুডিওতে এসে আপনার জীবনে ঘটে যাওয়া ভয়ানক ভৌতিক ঘটনাগুলো শেয়ার করতে চান, বিশেষ করে সেরা সত্য ঘটনা, সো আপনি যা করবেন অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটি আমাদেরকে SMS করে লিখে পাঠাবেন। আর আমাদেরকে SMS করার নিয়ম আমি আবারও বলে দিতে চাই, আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যে টাইপ করবেন AR, তারপর একটি স্পেস দিয়ে আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মোবাইল নম্বর লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নম্বরটিতে। অলরেডি আমার সাথে 2323 অনেক বন্ধুরা জয়েন করে আছে, অনেকেই টেক্সট লিখছে এবং লিখে পাঠিয়ে দিয়েছে। আমাদের সাথে আছে নাহিদ মিরপুর থেকে, লিখেছে ব্রো অনেক ভয় করছে তবুও আমি আপনার সাথে আছি ঠিক রাত দুইটা পর্যন্ত, ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন। এবং এই মুহূর্তে আমার সাথে আরো বেশ কিছু বন্ধু জয়েন করে আছে, তৌফিক অমর সজীব আছে রাজবাড়ি থেকে জয়েন করে, এবং আমাদের সাথে আছে দীপ্ত স্বপ্নের রাজকুমার জীবন আছে, রাহুল আমিন আছে আমাদের সাথে, শরীফ সাদি আছে এই মুহূর্তে জয়েন করে, এবং আমরা দেখতে পাচ্ছি মিথিলা আছে পুরান ঢাকা থেকে, শাকির আছে আমাদের সাথে খিলক্ষেত থেকে, এবং বেজি আছে পুরান ঢাকা থেকে, লিখেছে আমারও জানা একটা ঘটনা আছে, সেটা হলো পুরান ঢাকার একটা হসপিটালের ঘটনা। এবং মিথিলা আছে আমাদের সাথে জয়েন করে, জুনাইদ আছে এই মুহূর্তে, এবং আরও বেশ কিছু বন্ধুকে দেখতে পাচ্ছি। আর অন্যদিকে আরও একটি কথা জানিয়ে দিই, আপনাদের ঘটনাগুলো যদি আপনারা লিখে পাঠাতে চান তাহলে কিভাবে লিখে পাঠাবেন, আমাদের ফেসবুক ফ্যান পেজের অবশ্যই ইনবক্সে যেয়ে আপনার ঘটনাগুলো লিখে পাঠাবেন। আর তার জন্য যা করতে হবে, facebook.com/bhautik90.8, আমি বানানটা আবারও বলে দিতে চাই, BHOUTIK 90.8, অর্থাৎ ভৌতিক 90.8 সার্চ দিলে আমাদের রিয়েল পেজটা পেয়ে যাবেন। আর এই পেজের লাস্টে একটা পোস্ট দেওয়া আছে, সেই পোস্টের নিচে আপনি আপনার কমেন্টস করতে পারেন, মোবাইল নম্বর লিখতে পারেন, এবং আপনার ঘটনাগুলো লিখতে হলে আমাদের ভৌতিক এই পেজের লাস্ট কোন পোস্ট নয়, অবশ্যই ইনবক্সে যে আপনার কথাগুলো লিখতে হবে। আর হ্যাঁ, অলরেডি অনেকেই তাদের জীবনের ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিয়েছে, এবং আপনি যদি কমেন্টস করতে চান আমাদের ফ্যান পেজে ঘুরে আসতে পারেন, facebook.com/asianradio, অর্থাৎ এশিয়ান রেডিও FM 90.8 এই পেজ থেকে ঘুরে আসতে পারেন। এবং আরও একটি কথা বলবো, আপনি যদি এই মুহূর্তে ভাবেন যে আপনি টেক্সট লিখবেন না, আপনার অডিও ক্লিপ বা আপনার আশেপাশের বা কাছের কোনো আত্মীয়র থেকে সরাসরি যে কোনো ডিভাইস দিয়ে রেকর্ড করা সেই রেকর্ডিং অডিও ফাইল বা অডিও ক্লিপ, সেই অডিও ক্লিপটা কিন্তু চাইলে আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আর অডিও ক্লিপটা পাঠাতে হলে আমাদের ইমেইলে সেন্ড করতে হবে, আর ইমেইল অ্যাড্রেস ভৌতিক 90.8@gmail.com, আমি আবারও বলছি ভৌতিক 90.8@gmail.com, সেখানে যেয়ে আপনি অ্যাটেস্ট করতে পারেন আপনার অডিও ক্লিপটি। আমাদের এখানে আমরা পেলে এবং প্রচারযোগ্য হলে অবশ্যই আমরা প্লে করে দিব। এবং আর বেশি কথা না বলে আমরা পরবর্তী একটি স্টোরিতে চলে যাচ্ছি, আর স্টোরিটি শুনতে শুনতে আপনারা আপনাদের কথাবার্তাগুলো দুই তিনে লিখতে থাকুন। আর হ্যাঁ, আজকের এই এপিসোডের একটি উল্লেখযোগ্য বিষয় হল যে আসলে আমাদের লিসেনাররা ঠিক যেভাবে লিখে পাঠায় আমরা সেভাবেই পড়ার চেষ্টা করি, ঠিক তার ভাষায় তার মতো করে। আশা করছি আপনারা শুনবেন এবং ভালো লাগবে। এবং এই মুহূর্তে যারা নতুন টিউন করলেন এবং আরজিমির রায়হানকে শুনছেন, তাদেরকে বলছি ঘরের লাইটটা যদি বন্ধ না থাকে তাহলে একটু বন্ধ করে নিতে পারেন এবং একটু নির্জনে থাকার চেষ্টা করেন। আরও একটি কথা বলবো, অস্বাভাবিক কোনো শব্দ আওয়াজ খেয়াল করলে সেটা কিন্তু অবশ্যই একটু সজাগ হওয়া উচিত। আর যে সকল বন্ধুরা অলরেডি অনেকে লিখেছে যে ছাদ থেকে শুনছে, অর্থাৎ ছাদের উপরে, সো ছাদের উপরে থাকলে কিন্তু পাশে যদি কোনো ওয়াল না থাকে, সো একদম পাশে যে কখনোই দাঁড়াবেন না। অস্বাভাবিক ঘটনা ঘটতে কিন্তু কখনো সময় লাগে না, আর এটা কিন্তু আগে থেকে বলে বা আগে থেকে জানিয়ে হয় না, এসব দুর্ঘটনা কিন্তু হঠাৎ করেই ঘটতে থাকে। যাই হোক, আর বেশি কথা না বলে আমরা স্টোরিতে চলে যাচ্ছি, শুনতে থাকুন।
আসসালামু আলাইকুম, আমি সজীব, রাজবাড়ী জেলার গাজীবাধা থেকে বলছি। সবাই হয়তো জানেন যে মেঘের বজ্রপাতে মানুষ মারা যায় এবং এই বজ্রপাতে যারা মারা যায় তাদের শরীরে বিভিন্ন অংশে ম্যাগনেটে পরিণত হয়ে যায় এবং তার ওই দেহটা অনেক দামে বিক্রি করা যায়। আদিম যুগ থেকেই নাকি এসব লাশ বিভিন্ন কবরস্থান থেকে চুরি হয়ে যেত। ঠিক এমনই একটা লোমহর্ষক ঘটনা আজকে শেয়ার করব, সরাসরি ঘটনাতে চলে যাই। ঘটনাটি আমি শুনেছিলাম আমার এক প্রতিবেশী চাচির মুখ থেকে। 2001 সাল, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার অন্তর্মোর গ্রামের বর্ষার সিজনে মা ও মেয়ে একসাথে মেঘের বজ্রপাতে মারা যায়। এই খবর পেয়ে রাজবাড়ি সহ বিভিন্ন এলাকা থেকে লাশ দুটাকে অনেকেই দেখতে গিয়েছিল। রাজবাড়ি লাশ কাটা ঘরের দুইজন অসৎ ব্যবসায়ী অনেক আগে থেকেই এই বজ্রপাতে মরে যাওয়া লাশ কেনা বেচা করত। তারাও ওই লাশ দুটোকে দেখতে অন্তর্মোর যায়। মরা বাড়িতে গিয়ে দেখে তাদের পরিচিত একজন ওই বাড়িতে লাশের কাছে দাঁড়িয়ে আছে। তারা দুইজন ওই লোকটাকে ডাক দেয় এবং বলে আজ রাতে লাশ কাটা ঘরে যদি এই লাশ দুটাকে নিয়ে যেতে পারে বিনিময়ে 2 লক্ষ টাকা দেবে। ওই লোকটিও লোভ সামলাতে না পেরে রাজি হয়ে যায়। একা কাজটা করা সম্ভব হবে না বলে সহযোগী হিসেবে তার এক বন্ধুকে ব্যাপারটা খুলে বলে এবং বলেছে যে 2 লাখ টাকা তারা ভাগ করে নেবে। অবশেষে সেও রাজি হয়ে যায়। উনি ছিলেন প্রফেশনালি ঘোড়ার গাড়ির চালক। রাতের খাওয়া শেষ করে প্রায় রাত 12টার দিকে তারা কবরস্থানে যায় এবং মেয়ে ও মায়ের লাশ ওঠায়। তারপর তারা রাজবাড়ির লাশ কাটা ঘরের উদ্দেশ্যে রওনা হয়। মেইন রোড দিয়ে গেলে কেউ দেখে ফেলবে, তাই তারা বুদ্ধি করে পদ্মা নদীর বাঁধের রাস্তা দিয়ে যাত্রা শুরু করে, কারণ রাতে বাঁধের রাস্তায় কোনো মানুষজন থাকে না। একদিন এক সময় তারা দুজন ঘোড়ার গাড়িতে লাশ নিয়ে লাশ কাটা ঘরের কাছে পৌঁছে যায় এবং লাশ কাটা ঘরের 2টা লোক তাদের সাহায্যে লাশ দুটো ঘরের ভিতরে রেখে দেয় এবং দুজনকে 2 লক্ষ টাকা দিয়ে দেয় এবং বলে আপনারা আজ রাতটা এখানেই থেকে যান, যদিও অনেক রাত হয়েছে এবং অনেক টাকার ব্যাপার। তখন প্রথম বন্ধুটা রাজি হলেও ঘোড়ার গাড়ির চালক, নাম বলবো না, তিনি রাজি হল না। তিনি বলে বাড়িতে আমার ছোট ছোট 2টি বাচ্চা ও স্ত্রী, একা আমাকে যেতেই হবে। তিনি টাকাগুলো অমরে রেখে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হল। এবার ঘোড়ার গাড়ির চালক বাঁধের রাস্তা দিয়ে না গিয়ে সরাসরি মেইন রাস্তা দিয়ে বিনোদপুর হাফেজিয়া মাদ্রাসা পাড়ি দিয়ে লোকশেড অঞ্চলে পৌঁছায়। লোকশেড এলাকা এমনিতেই হন্টেড। এই বিহারিরা বাঙালিদের ও বাঙালিরা বিহারিদের হত্যা করে এখানে ফেলে যেত এবং মাঝে মধ্যে ক্রস ফায়ারে যে লাশগুলো সেগুলো এখানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হতো। তো উনি যখন ওই লোকশের অঞ্চলের রাস্তা ধরে বাড়ি যাচ্ছিল, হঠাৎ করে পিছন থেকে মেয়ে কণ্ঠে কে যেন বলে উঠল, ওই ওহাব আমারে পানি দে, পানি খাব। তখন ঘোড়ার গাড়ির চালক ওহাব খুব ভয়ে অবাক হল, এত রাতে কে নাম ধরে ডাকে। তবুও আবার রাতের বেলা তখন তিনি ভাবে হয়তো তার শোনার ভুল হয়েছে। একটু পর আবার সেই একই রকম ডাক, এবারের ডাকটা ছিল একটু অন্য ধরনের, অনেকটা মোটা ও কর্কশ, এবং বলতে থাকে, ও ইউহাব তোরে না বললাম আমারে পানি দে, পানি খাবো, আমার খুব পানি পিপাসা লেগেছে, নইলে তোরে খাবো। এবার ওহাবের মনে খটকা লাগে, সাথে সাথে সে পিছন দিকে তাকায়। তাকিয়ে যা দেখল, মাত্র যে মেয়ে এবং মায়ের লাশ দুটো লাশ কাটা ঘরে বিক্রি করে আসলো, সেই লাশ দুটি তার ঘোড়ার গাড়িতে বসে আছে। তাদের চোখগুলো ছিল লাল টকটকে এবং তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল। এটা দেখে আল্লাহু আকবার বলে চাবুক দিয়ে দিল জোরে একটা বাড়ি তার ঘোড়ার পিঠে। ঘোড়া দ্রুত রওনা হয়, কিন্তু পিছন থেকে আবার ওই একই কণ্ঠে মা ও মেয়ের লাশ বলছিল, পানি দে, পানি খাবো। উনি নূরপুর তিন রাস্তার মোড় মসজিদের কাছে পৌঁছানোর সাথে সাথে পিছন থেকে ওই শব্দ থেমে গেল। তখন ওহাব বুদ্ধি করে এবার দাতশি বাজারের দিকে রওনা হয়, কারণ এই রাস্তার মধ্যে রাস্তার আশেপাশে অনেক বাড়িঘর আছে। উনি যখন দাতশি বাজারের কাছাকাছি গেল, তিনি দেখে বাজারের মোড়ে দুইজন লোক দাঁড়িয়ে আছে। কাছে যেতে ওই লোক দুটো বলে, ভাই আমরা উড়াকান্দা বাজার যাব, খুব বিপদে পড়েছি, আপনি নিয়ে গেলে খুব উপকার হয়। তখন ওহাব ভাবে, ভালোই তো, আপনারা উঠে বসেন। সাথে সাথে গাড়িটি অন্তর্মোড়ের দিকে ছুটতে থাকে। দাতশি বাজার এবং উড়াকান্দা বাজারের মাঝামাঝি একটা জায়গা আছে, পুরা জায়গাটা ফাঁকা। ঘোড়ার গাড়িটি যখনই ওই স্থানে যায়, হঠাৎ করে পিছন থেকে আবার সেই কর্কশ ধ্বনি, তবে এবার একটু আলাদা। পিছন থেকে আবারও মহিলা কণ্ঠে বলে, এই ওহাব আমাদের লাশ কাটা ঘরে রেখে তুই কই যাস, আমাদের নিয়ে আয়, যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে রেখে আয়, তা না হলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। গাড়ির পিছন দিকে তাকিয়ে অবাক হয়ে যায় ওহাব, দেখে সেখানে যাত্রী দুজন নাই, সেখানে বসে আছে সেই মা এবং মেয়ের লাশ, এবং খুব ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, এবং বারবার তারা দুজন একই কথা বলছিল, ওহাব আমাদের লাশ কাটা ঘরে রেখে কই যাস, যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে রেখে আয়। এদিকে ওহাব খুব ভয় পাচ্ছে, কিন্তু পিছন থেকে তারা শুধু বারবার ওই একই কথা বলেই চলেছে। উনি বিভিন্ন ধরনের দুয়া কালাম পড়তে থাকে, কিন্তু কিছুতেই কিছু হয় না। তখন ওহাব তার পকেট থেকে বিড়ি বের করে জ্বালাতে লাগল, কিন্তু প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও পারল না। এদিকে ম্যাচের কাঠি সব শেষ, তবুও আগুন জ্বলছে না। পিছন থেকে লাশ দুটি হেসে বলে, কিরে পেরেছিস বিড়ি জ্বালাতে, বাঁচতে যদি চাস আমাদের যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে রেখে আয়, নইলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন তারা বলে, তোকে আমরা ভয় দেখাবো না, তুই তোর হাতের চাবুক ফেলে দে, তাহলে আমরা চলে যাব। তখন ওহাব তার হাতের চাবুকের হাতল এর দিকে তাকায় এবং দেখে ওই হাতলটা লোহার তৈরি। ওহাব এবার বুঝতে পেরে যায় যে জিন, ভূত, আত্মা লোহা সাথে থাকলে কোনো ক্ষতি করতে পারত না। তখন তিনি দেখেন রাস্তার দুই পাশ থেকে বেশ অনেক দূর থেকে হাজার হাজার মানুষ তার দিকে লাঠি নিয়ে তেড়ে আসছে তাকে মারার জন্য, এবং প্রত্যেকের ছিল সাদা রঙের কিছু একটা পড়া। উনি দ্রুত ঘোড়ার গাড়ি চালিয়ে সামনের দিকে চলে যায়। হঠাৎ উনি দেখে রাস্তার সামনের দিক থেকে আরো একটা ঘোড়ার গাড়ি তার দিকে আসছে, এবং কাছাকাছি গিয়ে দেখে ওই গাড়িতে কোনো চালক নাই, কিন্তু গাড়িতে সাদা কাপড়ে পেঁচানো দুটি লাশ, এবং মুহূর্তের মধ্যে সেটি শোয়া থেকে উঠে দাঁড়ায় এবং ওনার দিকে তাকায়। ওহাব দেখে ওই লাশ দুটি সেই লাশ যেই লাশ একটু আগে ওনার গাড়িতে ছিল। এভাবে সারাক্ষণ একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। এভাবে সারা পথ লাশ দুটি তার সাথেই গাড়িতে ছিল। এক সময় তিনি এসে দাঁড়ায় তার বাড়ির সামনে। এক লাফ দিয়ে ঘোড়ার গাড়ি থেকে নেমে চিৎকার দিয়ে তার বউকে ডাকে। তার স্ত্রী এসে দেখে তার স্বামী উঠানে পড়ে আছে। মাথায় পানি ঢালার পরে তার জ্ঞান ফেরে এবং তার স্ত্রী না ওহাব খুলে বলে, তারপর মারা যায়। এবং তার সাথে তার যেই সহযোগী বন্ধু ছিল, তার সেই বন্ধু ছয় মাস পর ওই যেই ব্যক্তি যে ওই লাশ কাটা ঘরে সেই রাতে ছিল, সেই লোকটার মৃতদেহ লোকশেড এর পাশে যে রেললাইন আছে তার মধ্যে পাওয়া যায়, কারণ তার শরীরটা ট্রেনে কাটা পড়েছিল। হয়তো এটাই ছিল তাদের একমাত্র শাস্তি। আমার ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। শ্রোতা, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। শুনছেন ভৌতিক 90.8, আর আজকে 57তম এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরো একবার। এবং আমি আছি আর জেমির রায়হান, থাকবো ঠিক রাত দুইটা পর্যন্ত। এবং এই গভীর রাতে ভয়ানক কিছু ঘটনা নিয়ে আমি আছি, থাকব। এবং যে সকল শ্রোতা বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করার জন্য বা স্টুডিওতে এসে আপনার জীবনের ঘটে যাওয়া সেরা সত্য ঘটনা শেয়ার করতে যান, তাদেরকে বলছি আপনি আপনার মোবাইল থেকে আমাদেরকে এসএমএস করুন। আর এসএমএস করার নিয়ম, আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যে টাইপ করবেন এ আর দেন একটা স্পেস দিয়ে আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নম্বরটিতে। আর অলরেডি আমাদের সাথে এসএমএস প্যানেলে অনেক বন্ধুরা জয়েন করে আছে, অনেকে অলরেডি নাম্বার লিখে পাঠিয়ে দিচ্ছে। এবং যারা নাম্বার দিতে পারছেন না বা স্টুডিওতে আসার সময় সুযোগ হচ্ছে না, তাদেরকে জানাচ্ছি আপনারা আপনাদের জীবনের ঘটনাগুলো স্পেশালি লিখে পাঠিয়ে দিতে পারেন ফেসবুকের মাধ্যমে। আর তার জন্য আমাদের যে ফ্যান পেজে লিখে পাঠাবেন তার লিঙ্কটা বলে দিচ্ছি, facebook.com/bhautik90.8। আরও একটি কথা, সতর্ক কথা বলে দিতে চাই যে আমাদের ভৌতিক 90.8 এর পেজ অর্থাৎ অনেক ফেক পেজ আছে, সো আমাদের রিয়েল পেজটা খুঁজে পেতে হলে আপনাকে অবশ্যই বানান এবং সবকিছু ঠিক রাখতে হবে bhoutik90.8 facebook.com/bhautik90.8। এটা সার্চ দিলে আমাদের ভৌতিক পেজ পেয়ে যাবেন এবং এই পেজের ইনবক্সে আপনার ঘটনাগুলো শেয়ার করবেন। এবং এই পেজের লাস্ট একটা পোস্ট আছে, সেই পোস্টের নিচে আপনার মন্তব্যগুলো লিখবেন। আর আমাদের ফ্যান পেজেও জয়েন করতে পারেন facebook.com/asianradio। আর হ্যাঁ বন্ধু, আপনি আপনার জীবনের ঘটনা বা আপনার আশপাশ থেকে যদি কোনো ঘটনা বা অডিও ক্লিপ থাকে, সেই অডিও ক্লিপ আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে। আর ইমেইল অ্যাড্রেসটি মনে রাখবেন সবসময়, bhautik90.8@gmail.com। আর সেখানে যে আপনি আপনার অডিও ক্লিপটি অ্যাটাচ করে দিতে পারেন। আর অলরেডি আমি চলে যাচ্ছি আমাদের কিছু লিসনারের কাছে, যে সকল লিসনাররা অনেকক্ষণ ধরে টেক্সট করছে। ফাহিম আছে উত্তরা থেকে, মুবিন আছে জুরাইন থেকে, ক্লাস সেভেনের ছোট্ট বন্ধু, এবং এমডি সৌরভ আছে, তিনি তার নাম্বার লিখে পাঠিয়েছে ঘটনা বলার জন্য আসতে চাই। এরপর রত্না আছে আমাদের সাথে কোনাপাড়া থেকে, তালহা আছে সোহান ফরিদপুর থেকে, এমডি রনি আছে আমাদের সাথে, নিলয় আছে আমাদের সাথে, সাদ আছে এই মুহূর্তে ডেমরা থেকে, লিখেছে ফ্রেন্ড আমি শুনছি কিন্তু, ধন্যবাদ সাদ। এরপর আছে আমাদের সাথে, লিখেছে হ্যালো ভাইয়া, খুব ভয় করছে কিন্তু রাত দুইটা পর্যন্ত কিভাবে থাকবো, আর তবুও চেষ্টা করব, ধন্যবাদ। রাত দুইটা পর্যন্ত অনেকেই থাকবে আমাদের সাথে। আর এই মুহূর্তে রাজিন আছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, ফরহানা ইসলাম কুমিল্লা থেকে, লিখেছে হরর মুভি দেখতে অনেক ভালো লাগে এবং ভৌতিক 90.8 অনেক ভালো লাগে, ধন্যবাদ। এরপর আছে, লিখেছে মোহাম্মদ শাহিন জুরাইন থেকে, লিখেছে রাত দুইটা পর্যন্ত শুনবো, ধন্যবাদ, আমাদের সাথে ঠিক রাত দুইটা পর্যন্তই থাকবেন। এরপর শামিম আছে আমাদের সাথে কেরানীগঞ্জ থেকে, নির্জন রয় আছে গাজীপুর থেকে, তানবীর আছে আমাদের সাথে যুক্ত হয়ে, শিমুল আছে যাত্রাবাড়ি থেকে, এবং বেজি আছে পুরান
ফরহান ঢাকা থেকে লিখেছে, ভাইয়া পুরো এসএমএসটা প্লিজ পড়বেন। হ্যাঁ, আপনি ন্যাশনাল মেডিকেল কলেজের বিভিন্ন ঘটনা আপনি জানাতে চান, অবশ্যই অনেক ভালো লাগলো। আপনি আপনার মোবাইল নাম্বার এবং আপনি আপনার কথাবার্তাগুলো ফেসবুকের ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে পারেন। এরপর আছে আমাদের সাথে সন্ধ্যা, তৌহিদ আছে জয়েন করে নাম্বার লিখে পাঠিয়ে দিয়েছেন, এফ এ অনিক আছে আমাদের সাথে এবং জিয়ান জুয়েল আছে, এই মুহূর্তে শুনতে পারছি অনেক ভালো লাগছে, লিখেছে আমরা এই প্রথম শুনছি, অনেক ভালো লাগছে, ধন্যবাদ। হৃদয়, শুভ এবং শিপন তিনজনকে আমি ওয়েলকাম করছি। এরপর শাকিরা আছে আমাদের সাথে খিলক্ষেত থেকে এবং রনি গাজীপুর থেকে, উত্তরা থেকে আমাদের সাথে আরো বেশ কিছু বন্ধু জয়েন করা আছে, রিফাত আছে যাত্রাবাড়ি থেকে এবং রাজারবাগ থেকে আরো একজন বন্ধু আছে আমাদের সাথে, রিফাত শিমুল আছে যাত্রাবাড়ি থেকে, সোহান আছে ফরিদপুর থেকে, শান আলম শোক আছে আমাদের সাথে খিলক্ষেত থেকে এবং আরো অন্যান্য প্রান্ত থেকে আমাদের সাথে অনেক বন্ধুরা জয়েন করা আছে। প্রত্যেকের টেক্সট এবং ফেসবুকে আমি প্রত্যেকের কমেন্টস গুলো পড়ছি, টেক্সট গুলো দেখছি। সো আরো একটি কথা বলবো যে অনেক কথা বললে কিন্তু দুই ঘন্টায় আমরা শেষ করতে পারবো না, কারণ ভয়ানক ঘটনা এবং বিভিন্ন স্টোরি অনেক অনেক আছে। সো আমরা কথা না বলে পরবর্তী আরো একটি স্টোরিতে চলে যাচ্ছি। আমাদের লিসেনার ঠিক যেভাবে তার জীবনের ঘটনাগুলো লিখে পাঠিয়েছে ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি, আর কিছুক্ষণ পরেই আমি এই ঘটনাটি পড়ার পর ফিরে আসছি। ততক্ষণ সাথেই থাকুন, শুনতে থাকুন। ভাইয়া আসসালামু আলাইকুম, আমি ভৌতিক 90.8 এর নিয়মিত শ্রোতা। ভাই, জানি না কোন পাপের শাস্তি আমি পাচ্ছি, কোন পাপের জন্য সেদিন সকালে ঘুম থেকে উঠেই এমন এক সংবাদ শুনতে হল, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। বলতে বলতে আসিফ আবার বিছনায় লুটিয়ে পড়ল। পাশ থেকে ঘুমিয়ে থাকা শুভ হঠাৎ আসিফের কান্নার শব্দ শুনে জেগে উঠল। পাশ ফিরে আসিফকে জিজ্ঞেস করল, কিরে সকাল সকাল ড্রামা শুরু করলি কেন? কাল অনেক রাতে ঘুমিয়েছি, প্লিজ একটু ঘুমাতে দে ইয়ার। কিন্তু শুভ লক্ষ্য করল আসিফের কান্না কিছুতেই থামছে না। শুভ এবার বুঝতে পারল যে কিছু একটা হয়েছে। শুভ উঠে আসিফকে জিজ্ঞেস করল, কিরে কি হয়েছে, কাঁদছিস কেন? আরে বাবা বলবি তো কি হয়েছে, মেয়ে মানুষের মতো কান্না করেই চলেছিস। আসিফ একটু থেমে বলল, একটু আগে বাসা থেকে ফোন এসেছিল, আমার দাদু মারা গেছেন। শুভ একটু নীরব গলায় বলল, কখন কি করে? আসিফ বলল, রাত তিনটার দিক আমার ফুফুর বাড়িতে। শুভ বলল, তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, আমিও রেডি হই, চল দুজনেই যাব। প্রায় সকাল দশটার দিকে দুজন আসিফের ফুপুর বাড়ির উদ্দেশ্যে রওনা হল। আসিফের ফুপুর বাড়ি ছিল আসিফদের পাশের গ্রামে, বেশ দূরেই ধরা চলে। আসিফ লেখাপড়ার জন্য ঢাকাতে থাকে। হঠাৎ এমন একটা সংবাদ পাবার পর আসিফ বেশ ভেঙে পড়েছিল, তাই শুভ আসিফকে একা ছাড়ল না। তারা এগারোটা নাগাদ বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াল, কিন্তু কোনো গাড়ি পাচ্ছিল না, তাই দুজন একটু রেগেই ছিলেন। এমন সময় একজন এসে বলল, দাদা আপনারা যেন কোথায় যাবেন? শুভ বলল, কুষ্টিয়াতে। তখন প্রায় একটা বাজতে চলেছে। লোকটা বলল, আর ঘন্টা খানেক পর একটা ভালো গাড়ি আছে, যদি যাবার থাকে তাহলে টিকিট কেটে রাখুন। আসিফ আর শুভ আর দেরি না করে টিকিট কেটে ফেলল। এখন গাড়ি আসার জন্য অপেক্ষার পালা। বাহিরে প্রচুর পরিমাণ রোদ, তাই গরম একটু বেশি। কাউন্টারের ফ্যানের বাতাসে গা মেলে দিয়ে আসিফ ঘুমিয়ে পড়ল। শুভ ভাবল, অনেক টেনশন করেছে, একটু ঘুমাক, গাড়ি আসলে ডেকে উঠাব। ঠিক এমন সময় একটা বৃদ্ধ লোক এসে পাশের চেয়ারটাতে বসে শুভ আর আসিফের দিকে কেমন যেন খুব আগ্রহ নিয়ে তাকিয়ে রইল। বিষয়টা শুভর ভালো লাগছিল না, কারণ ঢাকা শহরে চোর ছেচোরের অভাব নেই। কিন্তু ইনাকে দেখে তেমন মনে হচ্ছে না, লোকটার বয়স প্রায় ৫০ ছাড়িয়ে যাবে, মুখে সাদা দাড়ি, চোখে মুখে কেমন জানি একটা আতঙ্কের ছাপ। অবাক হল শুভ। শুভ কিছু বলে ওঠার আগেই লোকটা শুভকে বলল, কি চিনতে পারছো না আমাকে, তাই তো? কি করে চিনবে, আগে তো দেখনি কখনো আমাকে। তোমার কোলে যে ঘুমিয়ে আছে ও ঠিক চিনত। কথাটার কোনো মানে খুঁজে না পেয়ে শুভ বলল, ও আপনাকে কি করে চিনবে, আর আপনি কে বলুন তো? লোকটা একটু মুচকি হেসে বলল, বিরক্ত হচ্ছ কেন, ওই ছেলেটার সাথে আমার আগেও দেখা হয়েছিল,
ও আমাকে চিনে, আজ হঠাৎ এখানে দেখলাম তাই তাকিয়ে আছি। শুভ একটু স্বস্তি ফিরে পেল, কিন্তু শুভ লোকটাকে যতই দেখছে ততই কেমন যেন অবাক হয়ে যাচ্ছে। লোকটা অপলক দৃষ্টিতে আসিফের দিকে তাকিয়ে আছে। একটু পর লোকটা তার ব্যাগ থেকে কয়টা আঙুর ফল বের করে চিবুতে লাগল, আর তারই মাঝখান থেকে কয়টা ফল শুভকে অফার করল। শুভ প্রথমে বলল, না থাক, আমার খেতে ইচ্ছে করছে না। লোকটা বলল, ভয় পেও না বাছা, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমাকে দেখে কি তোমার তেমন মনে হয়? তুমি তো আমার নাতির মতো, নাও খাও। বলে প্রায় একরকম জোর করেই শুভর হাতে ফলগুলো ধরিয়ে দিল। শুভ একটু তাকিয়ে থেকে একটা ফল মুখে দিয়ে চিবুতে শুরু করল। তখন লোকটা বলল, তা তোমাদের দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, কোথায় যাচ্ছ, কেউ মারা গেছে নাকি? লোকটার মুখে কথাটা শুনে শুভ রীতিমতো অবাক হয়ে গেল। অপরিচিত একটা লোক মাত্র কয়েক মিনিটের পরিচয়ে কি করে এমন ধারণা করতে পারে? শুভ তখন বলল, আপনি কি করে বুঝলেন? লোকটা একটু হেসে বললেন, না, তোমাদের আমি অনেক আগে থেকে লক্ষ্য করছি, বেশ উতালা উতালা ভাব, খুব ছটফট করছ, তাই ভাবলাম হয়তো এমনটাই হবে। শুভ লোকটার কথাই যুক্তি খুঁজে পেয়ে বলল, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমার বন্ধুর দাদু মারা গেছে, তাই আমরা গ্রামে যাচ্ছি। লোকটা আরেক গাল হেসে আবার বলল, তা তো বুঝলাম, কিন্তু তোমরা তো তাকে দেখতে পারবে না, অনেক দেরি হয়ে গেছে তোমাদের। এবার শুভ একটু রেগে গেলেন, কিন্তু নিজেকে সামলিয়ে প্রশ্ন করলেন, আপনার এমন মনে হয় কেন? লোকটা এবার মুখটা একটু বেজার করে বলল, তা নয় তো কি, তোমাদের সকালে দেখেছি এখানে, এখন দুপুর হয়ে গেছে, এখনো তোমরা এখানেই আছো, এত সময় তোমরা কি করে পাবে? এবারও লোকটার যুক্তির কাছে হার মেনে গেল শুভ। এমন সময় আসিফ একটু নড়ে উঠল। পাশ থেকে লোকটা বলল, একটু তাড়াতাড়ি যাবার চেষ্টা করো, আমি একটু ওদিক থেকে ঘুরে আসি, বলে লোকটা চলে গেল। আসিফ একটা ঘুম দিয়ে উঠে শুভকে বলল, কি রে, গাড়ি আসেনি? শুভ বলল, এই তো এক্ষুনি এসে পড়বে হয়তো, আর তো মাত্র পাঁচ মিনিট বাকি। বলতেই গাড়ি এসে হাজির, তড়িঘড়ি করে বাসে উঠে বসল, বাস ছেড়ে দিল। কিছু দূর যাবার পর আসিফ আবার ঘুমিয়ে পড়ল। শুভ তখন একা কি করবে তাই কানে হেডফোন দিয়ে গান শুনতে শুরু করল। কিছুক্ষণ পর শুভও ঘুমিয়ে পড়েছে। এর মধ্যে বাস প্রায় কুষ্টিয়ার কাছাকাছি, এখান থেকে মাত্র এক দেড় ঘন্টার মধ্যেই কুষ্টিয়াতে চলে যাওয়া যায়। জায়গাটার নাম ছিল বনপাড়া। শুভ চোখ মেলে দেখল বাস থামিয়েছে, কিন্তু এটা কোথায় শুভ চিনতে পারছে না, কারণ শুভ এর আগে আসিফদের বাসায় কখনো আসেনি। শুভ তখন আসিফকে ডেকে উঠাল। আসিফ উঠে বলল, কিরে, কি হয়েছে? শুভ বলল, এটা কোন জায়গা রে, বাস থামিয়েছে কেন, তাহলে কি এসে গেছি? আসিফ ভালো করে চারদিকে তাকিয়ে আবার ধপ করে সিটে বসে পড়ল। শুভ বলল, কিরে, কথা বলছিস না কেন? আসিফ বলল, এখনো দুই ঘন্টা লাগবে, এটা বনপাড়া, চা নাস্তা করার জন্য গাড়ি থামিয়েছে। শুভ বলল, বেশ ভালোই তো, চল চা খেয়ে আসি। আসিফ বলল, না রে, আমার ভালো লাগছে না, তুই যা, বলে চোখ বন্ধ করে দিল। শুভ বলল, ওকে, আমি আসছি, তুই ব্যাগটা দেখিস, বলে শুভ নেমে পড়ল। সামনেই একটা চায়ের দোকান দেখল শুভ, সেদিকে একটু এগুতেই শুভর চোখ কপালে উঠে গেল। এ কি, এ তো সেই লোকটা যাকে কল্যাণপুর বাস স্ট্যান্ডে রেখে এসেছি, লোকটা এত তাড়াতাড়ি এখানে কি করে পৌঁছালো? শুভ কিছু বুঝে ওঠার আগেই লোকটা শুভকে হাত ইশারা করে ডাকতে শুরু করল। শুভ নিজের কৌতূহল মেটানোর জন্য সামনে গিয়ে লোকটার কাছে বসল। লোকটা দোকানদারকে আরেক কাপ চা দিতে বলল। তার নিজের চায়ে একটা লম্বা চুমুক দিয়ে শুভকে বলল, তাহলে ঘুম কেমন হল? গাড়িতে বসে কেউ এত ঘুমাই? শুভ তখন বুঝতে পারল লোকটা তাদের গাড়িতেই এসেছে, হয়তোবা সেই মুরব্বী লোকটার নজরে পড়েনি। শুভ এ বিষয়ে লোকটাকে কিছু না বলে বলল, আপনি কোথায় যাবেন? লোকটা হেসে বলল, আমি তো যাব না, আমি তো চলে এসেছি, তবে তোমরা যেখানে যাবে আমিও সেখানেই যাব, আমার এখানে একটু কাজ আছে, এটা সেরে তারপর যাব। তুমি চা খাচ্ছ না কেন, আর কিছু খাবে? মৃত বাড়িতে যাচ্ছ, ওখানে ঠিকমতো আদর যত্ন পাবে না। লোকটার কথা কেমন যেন শুভর গায়ে আঁচড় কেটে যাচ্ছিল, এমনভাবে কথা বলছে যেন লোকটা আসিফদের বাড়ির কোনো সদস্য। ভাবতে ভাবতে শুভ চা শেষ করে লোকটাকে বিদায় দিয়ে বাসে এসে বসল। বসে আসিফকে লোকটার বিষয়ে সব কথা বলতে শুরু করল। বলতে বলতে আসিফ বলল, শুভ আমরা প্রায় এসে গেছি রে, ব্যাগগুলো গুছিয়ে নে। তার ঠিক পাঁচ মিনিট পরেই আসিফ বাস ড্রাইভারকে বলল, দাদা সামনে একটু নামিয়ে দিবেন। তারা বাস থেকে নেমেই বাড়ির দিকে ছুটল। গিয়ে দেখে বাড়ি প্রায় নীরব, কয়েক জায়গাতে কয়েকজন করে লোক বসে গল্প করছে, কেউ একা কেউ দাঁড়িয়ে আছে মুখ ভার করে। ঘরের ভেতর থেকে কারো কান্নার শব্দও ভেসে আসছে। আসিফ বুঝতে পারল যে তার দাদুকে শেষবারের মতো সে আর দেখতে পারল না। আসিফ একটু এগুতেই আসিফের মা এসে আসিফকে জড়িয়ে ধরে কান্না করতে লাগল, সাথে আসিফও। সারা বাড়িতে যেন শোকের কালো ছায়াতে ঢেকে আছে। সবার সাথে দেখা হতে হতে অনেক সময় পার হয়ে যায়। এক পর্যায়ে বাড়ি প্রায় শান্ত, এমন সময় আসিফ শুভকে নিয়ে একটু ঘরে যায়, রাতে ওখানেই থাকবে হয়তো। ঘরে গিয়ে শুভ ব্যাগ রেখে সামনে তাকাতেই আঁতকে উঠল, তার চোখ কপালে উঠে গেল। আস্তে করে বসে পড়ল বিছানায়, বসে গম্ভীরভাবে বসে রইল। আসিফ বিষয়টা দেখতে পেয়ে বলল, কিরে কি হল? শুভ কোনো কথা না বলে দেওয়ালের দিকে আঙুল দিয়ে দেখালো। আসিফ তখন মনটা একটু ভার করে গিয়ে একটা ছবি নিয়ে এসে বলল, এটা এটা আমার দাদুর ছবি, বছরখানেক আগে তোলা। এটা শোনার পর শুভর গায়ের লোমগুলো সব দাঁড়িয়ে গেল। আস্তে আস্তে বলতে লাগল, এ কি করে হয়? না না, এটা সম্ভব না। আসিফ অনেকেই উঠে বাহিরে এসে দেখল শুভ উঠানে পড়ে আছে, আর কেমন যেন গলাকাটা মুরগির মতো কাঁপছে। আসিফ সামনে গিয়ে শুভকে ধরে তুলল, কিন্তু কোনো লাভ হল না। মনে হচ্ছে কেউ যেন শুভর ঘাড়টা মোটকে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই শুভ মারা গেল। চিন্তায় পড়ে গেল আসিফ সহ সবাই, কি জবাব দেবে শুভর মা বাবাকে, কিন্তু বাস্তবে যা হয়েছে সেটা কি তারা বিশ্বাস করবে? পরদিন সকালে শুভর লাশ শুভর গ্রামে পাঠানো হল, আর সেই অপরাধে আসিফ এখন পুলিশের হেফাজতে। শুভর বাবা মার সন্দেহ যে আসিফ কোনো ষড়যন্ত্র করে তাদের ছেলেকে মেরে ফেলেছে। এই ছিল ভয়ানক ঘটনা, ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 এ। আর আজকের 57তম পর্বে যে সকল শ্রোতা বন্ধুরা নতুনভাবে জয়েন করেছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আর আমি আছি আপনাদের সাথে, আপনাদের বন্ধু আর জেমির রায়হান, আর আমি থাকব ঠিক রাত 2টা পর্যন্ত। রাত যত গভীর হবে ভয় তত বাড়তে থাকবে, আর ভয় আপনাকে পেতে হবে বা ভয় পাওয়ার জন্যই শুনতে হবে তা নয়, ভয় পেতে বাধ্য। আর ভয়ানক কিছুই ঘটতে যাচ্ছে। আমরা পরবর্তীতে আমাদের আজকের গেস্ট যিনি আছেন, আমাদের হিন্দু ধর্মের একজন দাদা আছেন, এবং যেই গেস্ট আছে সেই গেস্টের কথা আমরা জানব। তবে তার আগে জানিয়ে রাখি আপনারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আপনি যদি আমাদের স্টুডিওতে এসে আপনার জীবনের ঘটনাগুলো শেয়ার করতে চান তাহলে কিভাবে করবেন? ইয়েস বন্ধু, আপনার মোবাইলের মেসেজ রাইট অপশন অর্থাৎ যেখানে যে এসএমএস লিখতে হয় সেখানে যে প্রথমে টাইপ করবেন এ আর, তারপর একটা স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা কথাবার্তা দেন, লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। আর হ্যাঁ, এই মুহূর্তে যে সকল শ্রোতা বন্ধুরা আছেন যারা স্টুডিওতে আসার বা সময় সুযোগ হচ্ছে না, আপনারা টেক্সট লিখে পাঠিয়ে দিতে চান তাদেরকে বলছি ফেসবুকের ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে পারেন, অর্থাৎ আমাদের ভৌতিক ফ্যান পেজটি। আর ভৌতিক পেজটি খুঁজে পেতে হলে আপনাকে সার্চ করতে হবে facebook.com/bhautik90.8 PHOUTIK90.8, আর সেখানে যে ইনবক্সে আপনি আপনার কথাগুলো লিখবেন, এবং লাস্টে একটা পোস্ট আছে সেই পোস্টের নিচে আপনার কমেন্টগুলো লিখবেন। এছাড়াও আমাদের ফ্যান পেজ অর্থাৎ এশিয়ান রেডিও FM 90.8 এই পেজের লাস্টে একটা পোস্ট আছে, সেখানে যেও আপনি আপনার কমেন্টগুলো করতে পারেন। অলরেডি আমাদের সাথে অনেক বন্ধুরা জয়েন করে আছে, আর অনেক বন্ধুরাই টেক্সট করছে, প্রত্যেকের টেক্সট পড়ব। যেমনটি করে আমাদের সাথে জয়েন করে আছে এই মুহূর্তে শাহরিন আছে, হাসিফ খান আছে, লিখেছে খুব ভয় পাচ্ছি, আছে আমাদের সাথে শাহিন আলম ডেমরা থেকে, অর্থাৎ ডেমরা চামপাড়া থেকে। এরপর লিখেছে আমার নিজের সাথে কিছু সত্য ঘটনা বলতে চাই। হ্যাঁ বন্ধু, আপনার মোবাইল নাম্বারটি আমাদেরকে SMS করে লিখে পাঠিয়ে দেবেন। রনি আছে শ্রীপুর গাজীপুর থেকে, শামীম আছে কেরানীগঞ্জ থেকে, শাকিল আছে আমাদের সাথে যাত্রাবাড়ি থেকে, এবং এমনটি করবে আরও বেশ কিছু বন্ধু জয়েন করে আছে আমাদের সাথে। এবং ফেসবুকে আমি দেখতে পাচ্ছি ফেসবুকে কিন্তু অনেক বন্ধুরাই আমাদের সাথে জয়েন করে আছে, যেমনটা করে আছে আমাদের সাথে সজীব যাত্রাবাড়ি থেকে, শরীফ সাদি আছে, রুহুল আমিন আছে আমাদের সাথে জয়েন করে, ফরিয়া রামিন আছে, রফিকুল ইসলাম মকুল আছে, অভি আহমেদ অভি, এবং শাকিল হোসেন জোহান আছে আমাদের সাথে জয়েন করে, এস জে ইসলাম আছে, আশরাফুর রহমান মণি আছে আমাদের সাথে, স্বপন মোল্লা, কাজী আচ্ছা তাজুল ইসলাম আছে আমাদের সাথে। আর এই মুহূর্তে জয়েন করে আছে আরো বেশ কিছু নতুন বন্ধু, শাহরিয়ার হোসেন মিলন আছে আমাদের সাথে, MD জাহিদ হাসান আছে আমাদের সাথে, এবং MD শামী মাহমেদ, এবং একা আকাশ নীল, এবং বিশেষ করে যে সকল শ্রোতা বন্ধুদের ফেসবুক নামটি ভিন্ন নামে তাদের রিয়েল নামটি লিখে পাঠানোর জন্য অনুরোধ করছি। আর এই মুহূর্তে আমাদের ভৌতিক ফ্যান পেজে জয়েন করা আছে অনেক বন্ধু, MD ইমন খান আছে, লিখেছে অসাম শো, জিসান আহমেদ আছে, গ্লো ওয়ার্ম আছে আমাদের সাথে, আল হাসান শুভ আছে আমাদের সাথে ফেসবুক কমেন্টের মাধ্যমে, জিসান আহমেদ তো আছেই অনেকক্ষণ ধরে, সৌরভ দাস আছে, এবং দীপ আছে এই মুহূর্তে জয়েন করে, SI সজল আছে, সুজন খান আছে, লিখেছে মির রায়হান ভাইয়া আমি শুনছি কিশোরগঞ্জ থেকে, ধন্যবাদ সৌরভ দাস এবং জিসান আহমেদ সহ বেশ কিছু শ্রোতা বন্ধুরা। আর বেশি কথা না বলে আমরা আমাদের আজকের গেস্টের জীবনের ঘটনা অর্থাৎ তার জীবনে কি ঘটে গিয়েছে সেই ঘটনা শুনব। আর ঘটনাগুলো আপনার জীবনের সাথে মিলে গেলে বা আপনার জানা কোনো ঘটনার সাথে মিলে গেলে সেটাও কিন্তু আপনার SMS এর মাধ্যমে জানিয়ে দেবেন। সো আমরা শুনে আসি আজকের গেস্টের মুখ থেকে তার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো।
আমার নাম কিশোরচন্দ্র সরকার, আমার জেলা হয়েছে কুমিল্লা জেলা বামনপাড়া থানা জিরুইন গ্রাম। আমি আমার বন্ধুদের সাথে ওদের বাড়িতে যাব মাদারীপুর, তো ওদের সাথে আমি লঞ্চে যাই। যাওয়ার পরে এই লঞ্চ থেকে 3টার দিকে আমি লঞ্চ ঘাটে নামি, নামার পরে অটো দিয়ে আমরা বাড়ি পর্যন্ত যাই। তো বাড়ি যাওয়ার পাশে একটা পুল বলে আর কি, পুল ওই বাঁশ দিয়ে বানায়, এটা পার হইতে হয়। তো ওরা তিনজন পার হয়ে গেছে, তা আমি একটা ব্যাগ নিয়ে পার হইতে, একটু যাওয়ার পরে আর যাইতে পারতেছি না, মনে হয় যে পেছন দিকে কে ধাক্কা মারতেছে। কিন্তু কারো যে ডাক দিব এই শক্তিটা পাইতেছি না, যে একজনে ডাক দিয়ে বলবো। অনেক কষ্ট করার পরে গেছি, পার হয়েছি, অনেক কষ্ট, মনে হয় অনেক কষ্ট করে পার হওয়ার পরে গেছি। তো যাওয়ার পরে এনে একটু প্রচন্ড ঘুম পাইতেছে, শুয়েছি। শোয়ার পরে দুপুরেও ডাক দিছে ভাত খাওয়ার জন্য। তো আর আমি গেছি যে রাত্রে একসাথে খাবো, এখন খাবো না। তো দুইটার দিকে ঘুমাইছি, আর তো এরপরে খাওয়ার জন্য ডাকছে। তো আমি রুমে শুয়ে রয়েছি 11:45 আমি কই কি কার বাড়িতে আসলাম, খানা টানা দেয় না, আমি রুমে বসে রয়েছি। এরপরে যার বাড়িতে আসলাম এই বন্ধুর দিকে গেলাম যে খাবার দিবে না, কই তুমি না আমরা সাথে একসাথে বসে খাবার খাইলা, এই 10:30 দিকে একসাথে বসে খাবার খাইলা। তো আমি কে কি আমি রুম থেকে বাইর হই নাই, আমি কিভাবে খাবার খাইলাম? তো সবাই বলতেছে যে হ্যাঁ খাবার খাইছে। তো তা আমি এরপরের দিন সকালে যে বলি যে ভাই আমি ঢাকা ছিল তো আমি থাকবো না, কয় তা আমরা তো যাইবো দুই দিন পরে, তুমি একা যাইতে পারবা? আমি হ্যাঁ যাইতে পারবো। কয় তুমি তুমি রাত্রে যাবো না দিনে যাবে? রাত্রে যাইলে সকালে গিয়ে নামবা, তো তুমি ঢাকা গিয়া যে কাজে যোগ দিতে পারবা। তো আমি ঠিক আছে রাত্রে যাবো। তো লঞ্চ ঘাট আছে সাহেব রামপুর লঞ্চ ঘাট, টিকিট কেটে ঢুকছি, দেরি প্রায় 15-20 জন লোক আছে, আরো লোক আছে যে বাদাম বিক্রি করে জানা ছিল তারাও ছিল। তো লঞ্চ আসতে নাকি আধা ঘন্টার মতো দেরি হইব। তো আমি একটু চেয়ারে বসে একটু ঘুমাইতেছি, 10-15 মিনিট পরে আমি ঘুম থেকে উঠছি। ওঠার পরে কাউরে দেখি না যে লঞ্চ ঘাটে কেউ আছে কিনা, একদম খালি। তো পরে যারা টিকিট দেয় লঞ্চ ঘাটে 5 টাকা করে একটা টিকিট দেয় ঢুকার জন্য। তো তারা জিজ্ঞাসা করতেছে ভাই এনে তো অনেক লোক ছিল, লঞ্চ কি গেছে কেন নাকি? তো সে বলতেছে না লঞ্চ তো আপনি তো টিকিট একজনে কাটতে ঢুকছেন, এই পর্যন্ত আর কেউ টিকিট কাটে নাই, আর কেউ ঢুকেও নাই, আপনি প্রথম ঢুকছেন। তো আমি কি এতজন ছিল এবং আমি বাদাম কিনতে লিখছিলাম, টাকা ভাঙতি নাই, বাদাম কিনি নাই, কিন্তু প্রচুর লোক ছিল। কে হেরা বলতেছে আমি নাকি প্রথম ঢুকছি আর কেউ ঢুকে নাই এনে।
সুপ্রিয় শ্রোতা, আজকে যেই হিন্দু ধর্মের যে দাদা তার জীবনের ঘটনাগুলো শেয়ার করলেন, সেই ঘটনার মধ্যে আসলে কিছু লোমহর্ষক ব্যাপার ছিল, কিছু অবাক করার ব্যাপার ছিল, বা অনেকের কাছে মনে হতে পারে যে খুব স্বাভাবিক একটা ঘটনা, হয়তো বা তার খেয়াল নেই। অ্যাকচুয়ালি মাঝে মধ্যে আমাদের সাথে বা আমাদের অনেক বন্ধুদের সাথে এমন ঘটনা ঘটে গিয়েছে, অনেক সময় খেয়াল করেনি, বা নিজেকে একটু অন্য জায়গায় অন্য দেশে অন্য একটা পরিবেশে আমরা যখন আবিষ্কার করি যে কি ব্যাপার আমার সাথে এরকমটা কি জন্য হলো, কি জন্য ঘটলো, এমনটা তো অন্যদের ক্ষেত্রে সেভাবে ঘটে না, বা এই সময়ে আমার সাথে কেন ঘটবে, আমি তো ঠিক আছি, ওকে, সো তারপরেও কেন এরকম হয়, আসলে এইসব কিছুর ব্যাখ্যা নেই। আমাদের আজকের যিনি অতিথি অর্থাৎ যার জীবনের ঘটনাগুলো তিনি শেয়ার করে গিয়েছেন, তো তার বিষয়েও এমন কিছু ঘটনা আছে, তিনি কিন্তু এখন পর্যন্ত এই সকল ঘটনা তার সাথে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে সেটার কিন্তু কোনো ব্যাখ্যা খুঁজে পায়নি। তার বন্ধুরা তাকে মিথ্যা বলেছে কিনা, বা তার বন্ধুরা হয়তো সত্যি বলেছে, বা সেই লঞ্চ ঘাটের যে ঘটনা তার সাথে ঘটেছে, পথে যে ঘটনা ঘটেছে অর্থাৎ পিছন থেকে কে যেন তাকে টেনে ধরছে, এই ধরনের একটা ঘটনা কিন্তু আমাদের সাথে কম বেশি ঘটে থাকে। সো এই মুহূর্তে যে সকল শ্রোতা বন্ধুরা জয়েন করে আছেন তারা একটু মনে করে দেখবেন যে অতীতে আপনাদের সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা, বা আপনি গভীর রাতে কোথাও গিয়েছেন বা পথে চলতে চলতে আপনার কিন্তু প্রচন্ড রকম ভয় করে যখন আপনার সাথে কেউ থাকে না। আর অনেক সময় এমনও হয় যে আপনার সাথে এমন একজন বন্ধু আছে সে আপনার থেকেও দ্বিগুণ ভীতু, আর আপনারও প্রচন্ড ভয় করছে, তখন আপনার অবস্থাটা আপনার অনুভূতিটা কেমন হয় আপনি কি এখন একটু ফিল করতে পারছেন? আশা করি ফিল করতে পারছেন। আর কিছু কিছু বিষয় খেয়াল রাখবেন, যেখানেই যান না কেন, যেখানেই চলেন না কেন, অবশ্যই কোনো প্রেতাত্মা বা বিশেষ করে জিন যাই হোক না কেন, গভীর রাতে চলাফেরার সময় যদি কোন ধরনের পশু পাখি বা প্রাণী দেখেন, বিশেষ করে কুকুর বিড়াল বা যাই হোক না কেন, আপনি অযথা তাদের গায়ে আঘাত করবেন না বা তাদেরকে বাজে কথা একদমই বলবেন না। আর আপনি যদি তাদেরকে ক্ষতি না করেন বা তাদের পিছু না লাগেন তাহলে তারাও বোধ হয় আপনার ক্ষতি করবে না। অনেক সময় আছে অনেক খারাপ জিন বা অনেক প্রেতাত্মা বা বিশেষ করে মানুষ মারা যাওয়ার পরে তাদের যে আত্মাটা ঘুরে বেড়ায় বা তাদের রূপ ধারণ করে, বিভিন্ন রূপ ধারণ করে, সেই সকল অনেক কিছুই আছে যা ক্ষতি করার চেষ্টা করে। সো নিজেকে একটু সচেষ্ট হতে হবে। একটু আগে কিন্তু আমরা একজন বন্ধুর, শ্রোতা বন্ধুর স্টোরি শুনেছিলাম যে আসিফ আর শুভ, আসিফের দাদু মারা গিয়েছিল, তারপরেও শুভ সেই আসিফের দাদুকে বারবার দেখছিল, পথে চলতে চলতে বাসের স্টেশনে, বাস স্টেশনে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় দেখছিল। একদমই লাস্টের দিকে এসে আসিফের বাড়িতে এসে সেই যেই দাদুর কবর দেওয়া হয়েছে, সবকিছু ঠিকঠাক হয়েছে, তারপরেও সেই দাদুকে দেখতে পেরেছিল। দাদু পিছন দিকে মানে পিছন দিক থেকে ডেকেছিল, দেন পিছন দিকে ঘুরে তাকানোর পরে তার অবস্থা খারাপ হয়ে যায় এবং পরবর্তীতে তার জীবন নাশ হয়, জীবনে বেঁচে থাকেন। অনেকেই কিন্তু ভয় পেয়ে অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে জ্বরে ভোগে এবং তার পরবর্তীতে মারা যায়। সো এই বিষয়গুলোকে একদমই তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আর ভয়ানক ঘটনা বিশ্বে আছে, পৃথিবীতে আছে, ঘটছে, সো এর সমাধান আছে। আমাদের নিজেদের অনেক নিয়ম নীতি বুদ্ধি করে চলতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে কিন্তু সব থেকে উৎকৃষ্ট এবং সব থেকে বুদ্ধিমান প্রাণী হল মানুষ, আশরাফুল মাখলুকাত। সো মানুষের কাছে যে শক্তি আছে, যে আত্মবিশ্বাস আছে, যে ক্ষমতা আছে, তা অন্য কারোর নেই, কোনো কিছুর নেই। সো আমাদেরকে একটু সজাগ থাকতে হবে। আর পিছন দিক থেকে যদি কেউ আপনাকে ডাকে, তাহলে আপনি কখনোই একদমই সামনের দিক বডি রেখে পিছন দিক তাকাবেন না, অবশ্যই সম্পূর্ণ শরীরটা ঘুরিয়ে তাকাবেন। এবং বিভিন্ন সময় তে রাস্তা, বা আমরা বলে থাকি গ্রামের আঞ্চলিক ভাষায় তে রাস্তা, বা তিন রাস্তার মোড়, চৌরাস্তার মোড়, সো এখানে যে আপনি আপনার পথ ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, বা বিভিন্ন সময় আমরা জানি যে কিছু বিড়াল বা কিছু জিনিস থাকে সেগুলোকে ভুল পথে পরিচালিত করে এবং সেখানে নিয়ে যেয়ে একটা ক্ষতি করার চেষ্টা করে বা কোথাও ফেলে দেয়, একটা বিভিন্ন ধরনের ভয় বা বিভিন্ন ধরনের অস্বাভাবিক আচরণ করতে থাকে, সো সেই বিষয়গুলোতে খেয়াল রাখবেন। আর বেশি কথা না বলে আমরা পরবর্তী আরো একটি স্টোরিতে চলে যাচ্ছি। আমাদের বন্ধুরা ফেসবুক পেজে লিখে পাঠিয়েছিলেন, সেই ঘটনাটি ঠিক তার মতো করেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আমি আর জেমির রায়হান আছি, এই ঘটনাটি পড়ে ফিরছি।
ভাইয়া আসসালামু আলাইকুম, আমি মুস্তাকিম আহমেদ তন্ময়, ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আমি এবং আমার বন্ধুরা আপনাদের ভৌতিক 90.8 প্রোগ্রামের নিয়মিত শ্রোতা। ভাইয়া, আমি এবং আমার কিছু বন্ধুরা মিলে একটা ভৌতিক টিম বানাতে চাই, যাতে করে বিভিন্ন এলাকা থেকে ঘুরে ঘুরে ঘটনা বের করে আনতে চাই, যাতে করে আপনার শ্রোতাদের ভালো কিছু ভৌতিক ঘটনা শোনাতে পারেন। এখন আপনারা অনুমতি দিলে ব্রাহ্মণবাড়িয়াতে যত ভৌতিক ঘটনা আছে তা আমরা সংগ্রহ করে পাঠাতে পারি। হ্যাঁ, আশা করছি অনুমতি দিয়েছেন। ভাই, আমি আপনাদের নিয়মিত শ্রোতা মুস্তাকিম এবং আমি আজ যে ঘটনাটি শেয়ার করব তা আমার নিজের সাথে ঘটা একটি নির্মম সত্য ঘটনা, যার জন্য আমি গত 4 বছর অশান্তিতে আছি। আমি তখন মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষার সময় লেখাপড়া নিয়ে যতটা ব্যস্ত থাকতাম তার চেয়ে বেশি ব্যস্ত থাকতাম প্রাইভেট নিয়ে। একদিন রাত 9টা বাজে প্রাইভেট শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত 11টা বেজে যায়। তখন আম্মার বকাশোনার ভয় নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মেইন রোড হতে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এত রাতে রাস্তাঘাট ফাঁকা। আমি সিএনজি থেকে নেমে ভাড়া দিয়ে সিএনজি বিদায় করলাম। তারপর 8-10 হাত হাঁটার পর কেন জানি চোখটা আমার মেইন রোডের দিকে গেল। হঠাৎই দেখতে পেলাম একটা ট্রাক দ্রুতগতিতে চলছে। একটু সামনে তাকাতেই দেখি একটা সুন্দরী মেয়ে, বয়স আনুমানিক 16 কিংবা 17 বছর হবে, দৌড়ে রাস্তা পার হচ্ছে। ঠিক আমার সামনেই ট্রাকটা চালিয়ে যাওয়ার সময়ে মেয়েটিকে ভেদ করে চলে গেল। আমি আমার 2 চোখকে একদমই বিশ্বাস করতে পারছিলাম না। মুহূর্তের মধ্যে মেয়েটা আমার সামনে এসে হাজির। আমার মনে হয়েছে এত সুন্দর মেয়ে আগে কখনো দেখিনি। ঠিক তখনই মেয়েটি আমার নাম জানতে চাইলে আমি আমার নিজের নাম বলে ফেলি। আমি যেন তখন একটা ঘোরের মধ্যে ছিলাম। মেয়েটি একটা মুচকে হাসি দিয়ে চলে গেল। আবার 4 দিন পর মেয়েটির সাথে দেখা, তখনই মেয়েটি তার সব কথা আমাকে খুলে বলল। আসলে মেয়েটি কোনো মানুষ ছিল না, তিনি ছিলেন একজন পরি। তার উদ্দেশ্য ছিল আমার সাথে বন্ধুত্ব করা। অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে বন্ধুত্ব করলাম তার সাথে। তার নাম ছিল আথিয়া।
সে প্রায়ই আমার জানালার পাশে এসে আমাকে বিভিন্ন ধরনের খাবার দিয়ে যেত। ধীরে ধীরে আমিও তার প্রতি দুর্বল হয়ে পড়ি। একসময় সে বলে সে নাকি আমাকে তার সাথে কোথাও নিয়ে যাবে, আর এর মধ্যে আমার আম্মা কিছুদিন আমার চলাফেরা দেখে সন্দেহের বশে আমাকে অনুসরণ করে। আর সন্দেহ করার মূল কারণ আমি বাসায় খেতাম না। একদিন আম্মা দরজায় আড়ি পেতে শুনে যে আমি কারো সাথে কথা বলছি। পরদিন আম্মা আমাকে অনেক জোর করার পর আমি আম্মাকে সব কথা শেয়ার করি। আম্মা এক প্রকার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন এবং আমাকে অনেক বকাঝকা করেন। তারপর একজন প্রসিদ্ধ হুজুরের কাছে নিয়ে যান। হুজুর আমাদের কারো সাথে কথা না বলেই সব একে একে বলে দিতে লাগেন। তিনি আরও বলেন যে আছিয়া নামক পরিটা নাকি আমাকে পছন্দ করে এবং আমাকে বিয়ে করে তাদের জায়গায় নিয়ে যেতে চায়। তারপর হুজুর আমার হাতে একটা তাবিজ বেঁধে দেন এবং বলেন যে আগামী এক সপ্তাহের মধ্যে যাতে তাবিজটার কোনো ক্ষতি বা না হারায়। ঠিক ওই দিন রাতে আছিয়া আমার স্বপ্নে এসে অনুরোধ করে বলে আমি যেন তাবিজটা ফেলে দিই, কিন্তু তা না করাই পরদিন থেকে সে আমাকে স্বপ্নের ভেতরে সে বলে যে যদি আমি এই তাবিজ না ফেলে দিই তাহলে আমার নাকি অনেক ক্ষতি হয়ে যাবে। তাবিজ নেওয়ার পাঁচ দিনের মধ্যে গোসল করতে গিয়ে দেখি আমার তাবিজটা হারিয়ে গেছে। আর ঠিক সেই দিন সন্ধ্যার সময় বাথরুমে পা পিছলে আমার পাশের তিনটি আঙুল ভেঙে যায়, যার একটা আঙুল এখনো ঠিক হয়নি। এক নাগারে 32 দিন জ্বর থাকে। তারপর শেষ যেদিন আছিয়া আমার স্বপ্নে আসে তখন বলে যাই, তোমাকে ভালোবাসতাম বলে তোমাকে প্রাণে মারি নাই। এখনো আমার কোনো বিপদ হলে আছিয়া আমাকে সাহায্য করে। আশা করি ভালো লাগলে পড়ে শোনাবেন।
সুপ্রিয় শ্রোতা, শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM, চলছে ভৌতিক 90.8। আর আজকে 57 নম্বর পর্ব অর্থাৎ 57 এপিসোডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আমি আরজমির রায়হান আছি, থাকবো ঠিক রাত 2টা পর্যন্ত। আর রাত যত গভীর হচ্ছে আমরা কিন্তু অনেক ভয়ানক ঘটনাতে যাচ্ছি। একটু আগে আমাদের সাথে যে ঘটনাটি শেয়ার করলেন এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ঘটনা। রিসেন্টলি কিন্তু ফেসবুকে একটা বেশ কিছু ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের উপর এবং বিভিন্ন সুন্দর সুন্দর দেখতে ছেলেদের উপরে কিন্তু এই যে পরীর যেই প্রভাবটা এটা কিন্তু অনেক প্রাচীন আমল থেকে আমরা শুনে আসছি। হয়তো আপনিও শুনেছেন আপনার আশেপাশে এরকম কোন ঘটনা। এরকম ঘটনা আমাদের গ্রামেও কিন্তু আমি শুনেছি এবং বিভিন্ন মানুষ কিন্তু বাস্তব সত্য কথা বলেছে যে এমন এমন জায়গায় সেই মানুষটিকে পেয়েছে, অর্থাৎ পরি অনেক সময় গাছের ডালে অথবা বিভিন্ন এমন জায়গায় রেখে যায় বা এমন জায়গায় নিয়ে যায় সেখানে কিন্তু একটা মানুষের স্বভাবত বা স্বাভাবিকভাবে ওঠা সম্ভব নয়। আমরা এমনটাও পড়েছি বা জেনেছি যে একটা জায়গায় পরি তাকে নিয়ে যায়, অর্থাৎ একটা ছেলেকে পরি খুব পছন্দ করে এবং নিয়ে যায়, বাট কোনো একটা কারণে নিতে পারেনি এবং শেষ পর্যন্ত খেজুর গাছের মাঝখানে তাকে রেখে যায়। সবথেকে মজার ব্যাপার যে সেই ছেলেটা যদি সুস্থই থাকবে, যদি ভালোই থাকবে, তাহলে খেজুর গাছের মাথায় সেই কাটা কাটাওয়ালা খেজুর গাছ, আমরা সকলেই জানি যে খেজুর গাছের কিন্তু অনেক কাটা থাকে, তো সেই কাটার মাঝখানে যে কিভাবে বসে থাকবে গভীর রাতে। আসলে এরকম সত্য ঘটনার কোনো ব্যাখ্যা আজও মেলেনি। কেনই বা হয়, আসলে কি পড়ি বলে কিছু আছে কিনা, বা আপনাদের সাথেও সেই পরীর দেখা সাক্ষাৎ আদৌ হবে কিনা বা হতে যাচ্ছে কিনা, বা আপনিও কখনো খেয়াল করেছেন কিনা যে আপনারও হয়তোবা কেউ অনুসরণ করছে, আপনার আশেপাশে হয়তো কেউ ঘুরছে, আপনি হয়তোবা খেয়াল করেন কিনা জানি না, এখন থেকে হয়তো খেয়াল করবেন। আর এই মুহূর্তে আমাদের সাথে 2-3 SMS করে অনেক বন্ধুরা জয়েন করে আছে এবং যে সকল শ্রোতা বন্ধুরা ভৌতিক 90.8 জয়েন করতে চান বা আমাদের স্টুডিওতে এসে আপনাদের জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করতে চান তাদেরকে বলছি, আপনার মোবাইল নাম্বারটি লিখে আমাদেরকে পাঠাবেন। আর তার জন্য যা করতে হবে, আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যে প্রথমে টাইপ করতে হবে AR, তারপর একটি স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, কথাবার্তা আর আপনার মোবাইল নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন চিরচেনা 2323 এই নম্বরটিতে। আবারও বলছি 2323 এই নম্বরটিতে। আমার সাথে জয়েন করে আছে জিয়ান, জুয়েল আছে এই মুহূর্তে, গল্প লিখেছে খুব ভালো লাগছে, ভয় করছে, এমডি শুভ আছে আমাদের সাথে, লিখেছে হাই ভাইয়া শুনছি, সোহান আছে, ইসরাফিল হোসেন, দীত আছে আমাদের সাথে, তাসমিয়া, আয়েশা, ইয়াসির আর রফিকুল, সাইমন আছে, এমডি মাজিদ আছে থেকে, তাসমিয়া হিয়া উত্তরা থেকে, আলো নারায়ণগঞ্জ থেকে, আব্দুর রহমান আছে আমাদের সাথে, এবং এই মুহূর্তে জাহিদ আছে মিরপুর এক থেকে, আলো আছে নারায়ণগঞ্জ থেকে, আর সাদ আছে ডেমরা থেকে, রাতুল জয়েন করে আছে আমাদের সাথে, ইলিয়াস আছে, নাইমা আছে, ফাভেল আছে, ঠিক আছে, এশিয়ান টিভি অ্যান্ড রেডিও অনেক ভালো লাগছে, আচ্ছা পাভেল আছে, ঠিক আছে, এশিয়ান টিভি এর উপরের তলায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এরপর রাব্বি আছে আমাদের সাথে জয়েন করে, ছোট্ট বন্ধু, তৌহিদ আছে গাজীপুর থেকে, শিমুল রহমান, ফাহাদ আছে আমাদের সাথে যাত্রাবাড়ি থেকে, ইসরাফিল হোসেন আছে, এন্ড হাই ভাইয়া আমি শুনছি, অনেক ভালো লাগছে, রুবেল আছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে, ফাহিম আছে আমাদের সাথে উত্তরা থেকে, এবং সাজিদ সহ অনেক অনেক বন্ধুরা। আর বন্ধুরা যারা ফেসবুকে কমেন্টস করছেন তাদেরকে জানাচ্ছি, আপনারা 2323 চাইলে জয়েন করতে পারেন আপনার কথাবার্তাগুলো, এবং যে সকল শ্রোতা বন্ধুরা তাদের জীবনের ঘটনাগুলো লিখিত অবস্থায় অর্থাৎ লিখে পাঠাতে চান তাদেরকে বলছি, আপনারা আমাদের ফেসবুক ফ্যান পেজে জয়েন করতে পারেন এবং সেই ফেসবুকের ইনবক্সে যে আপনার কথাগুলো শেয়ার করতে পারেন। আর তার জন্য যা করতে হবে, facebook.com/bhautik90.8 অর্থাৎ BHOUTIK bhautik90.8 এই পেজের ইনবক্সে যে আপনার ঘটনাগুলো লিখে পাঠাবেন। আর লাস্ট একটা পোস্ট আছে, পোস্টের নিচে লিখবেন, এছাড়াও এশিয়ান রেডিও FM 90.8 এই পেজে জয়েন করতে পারেন। এবং আপনি যদি আপনার কথাবার্তাগুলো রেকর্ডিং করে বা আপনার আশেপাশের প্রতিবেশীর থেকে তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো রেকর্ডিং করে পাঠাতে চান, তাহলে অডিও ক্লিপটা আমাদের ইমেইলে পাঠাতে পারেন, মেইল অ্যাড্রেস bhautik90.8@gmail.com। আশা করছি আপনার ঘটনাগুলো লিখবেন, লিখতে থাকুন 2323-এ। আর এই মুহূর্তে চলে যাচ্ছে আমাদের আরও একটি স্টোরিতে, আমাদের লিসেনার বন্ধু লিখে পাঠিয়েছেন, তার মতো করেই পড়ার চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে, শুনতে থাকুন। আমি আর জে মির রায়হান, ফিরছি একটু পর।
ভাইয়া আসসালামু আলাইকুম, আমি তৌফিক অমর সজীব, রাজবাড়ী জেলার কাজীবাধা থেকে লিখে পাঠালাম। আজকে যে ঘটনাটি আমি আপনাদের শোনাতে যাচ্ছি তা শুনেছিলাম এক ডোমের কাছ থেকে। ঘটনার স্থান রাজবাড়ী জেলার লাশকাটা ঘর। ঘটনাটি আমি ডোমের ভাষায় বলছি। আমি নিয়মিতই লাশকাটা ঘরে লাশ কাটাছেড়া করি। আমার একজন সহযোগী আছে, সে মূলত রিক্সা চালক। ও আমার সাথে বিভিন্ন জায়গায় যেত লাশ আনার জন্য। আর এই ঘটনাটা ঘটার পর আমি এই পেশা ছেড়ে দিই। সালটা ছিল 1989 সালের কোন এক রাতে, ঘোর আমাবস্যা ছিল সেই রাতে। রাত প্রায় 11টার দিকে হঠাৎ কে যেন দরজায় নক করল, ভাই দরজাটা একটু খুলবেন। বেশ কয়েকবার ডাকার পর আমি দরজা খুলে দেখি থানার দারোগা। আমি বলি, সাহেব কি হয়েছে, এত রাতে কিসের তলব? দারোগা সাহেব বলে, একটা লাশ এসেছে পাশের থানা থেকে, ময়নাতদন্ত করতে হবে। তখন ডোম বলে, সাহেব সকালে গিয়ে করে দিব। তখন থানার দারোগা বলে, না এখনই যেতে হবে, খুব আর্জেন্ট যেতে হবে। তখন আমি আমার সহযোগীকে ডেকে পাঠালাম কনস্টেবলকে দিয়ে। তারপর তিন চারজন মিলে রওনা হলাম লাশকাটা ঘরের উদ্দেশ্যে। লাশকাটা ঘরটা ছিল রাজবাড়ি সরকারি কলেজ এবং ডাইস ফ্যাক্টরির মাঝখানে মেইন রোডের সাথে। ওই লাশকাটা ঘর নিয়ে অনেক ঘটনা প্রচলিত আছে। সন্ধ্যার পর কেউ ওই পথ দিয়ে একা চলাফেরা করত না, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথা প্রচলিত ছিল। লাশকাটা ঘরে গিয়ে দেখি একটা ভ্যানে বড় একটা লাশ এবং সেটা কাপড় দিয়ে ঢাকা। তারপর লাশটাকে লাশকাটা ঘরের বেডে শুইয়ে দিয়ে শুরু করি লাশকাটার কাজ। সেখানে ছিলেন রাজবাড়ী সদর হসপিটালের একজন ডাক্তার, দারোগা সাহেব এবং কনস্টেবল। ডাক্তার আমাকে লাশের বিভিন্ন অংশ দেখিয়ে দিচ্ছিল যে কোথায় কোথায় লাশ কাটতে হবে। আমি এর আগে অনেক লাশ কাটাছেড়া করেছি, কিন্তু কোনো দিনই আমি ওইভাবে লাশ কাটিনি। যেভাবে ওই ডাক্তার এবং দারোগা লাশের শরীরের বিভিন্ন অংশ কাটতে বলছিল,
আমি ওই লাশটার মাথার পিছনের অংশ কেটে দিলাম, তারপর দুই চোখ উঠিয়ে নিলাম, তারপর ঘাড় বুক সবকিছু ভালোভাবেই কাটাছেঁড়া করলাম। হঠাৎ আমি খেয়াল করলাম লাশের হাতের একটা আঙুল কেমন যেন নড়ে উঠল। আমি ভাবলাম হয়তো এটা আমার চোখের ভুল, কিন্তু এভাবে আমি তিনবার দেখতে পেলাম লাশের হাতের আঙুল কেমন যেন নড়ে উঠছে। তখন আমি বললাম, দেখেছেন দারোগা বাবু, লাশের ডান হাতের আঙুলগুলো কেমন যেন নড়ছে। তখন দারোগা সাহেব বেশ ভালোভাবে ওই লাশের হাতের দিকে তাকালেন। কই না তো, আরে পাগল হয়েছেন নাকি, কই কোথায় লাশের হাত নড়ছে। তখন ডাক্তার সাহেব আমাকে বলল ওই লাশের একটা পায়ের রগ কাটতে। তখন আমি বললাম, আপনারা কি বলেন, আমার 30 বছরের অভিজ্ঞতায় আমি কোনোদিনও ময়নাতদন্ত করতে গিয়ে লাশের পায়ে, কিন্তু আপনারা কেন বলছেন। তখন ডাক্তার সাহেব এবং দারোগা সাহেব আমাকে ধমক দিয়ে বলল, তোমাকে যা করতে বললাম তুমি তাই করো। আমি যখনই ওই লাশের পায়ের একটা রগ কাটতে গেলাম তখনই ঘটল ভয়ঙ্কর ঘটনা। সাথে সাথে শুয়ে থাকা লাশটা শোয়া থেকে উঠে বসে এবং ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকায়। এটা দেখে আমরা সবাই ভয়ে ওই রুম থেকে বের হয়ে আসি, দরজাটা সাথে সাথে বন্ধ করে দেই। ঘটনাটা কি দেখার জন্য যেই না জানালার কাছে গেলাম, তখনই দেখি ওই বেডে বসে নাই, দেখি মৃত লাশটা ঘরের ভিতর বেডে শুয়ে আছে। তারপর সবাই মিলে আবার সাহস করে দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখি লাশ রুমের সিলিং এর সাথে ফাঁস দিয়ে ঝুলছে। কিন্তু সব থেকে ভয়ানক ঘটনা, কোনো রশি ছিল না, শূন্যে ভাসছে। দেখে মনে হচ্ছিল যে ঠিক একটা মানুষ যদি ফাঁস দিয়ে ঝোলে ওইভাবেই লাশটা ঝুলেছিল। এটা দেখে সবাই আবারও ভয়ে লাশ কাটা ঘরের রুম থেকে বের হয়ে দরজাটা বন্ধ করে দেয়। ওই লাশ কাটা ঘর থেকে রাজবাড়ি সরকারি কলেজ ছিল মাত্র 200 মিটার দূরে। ওই কলেজে একটা মসজিদ আছে এবং মসজিদের ইমাম সাহেব ওখানেই থাকে। সবাই মিলে ওই মসজিদের ইমামের কাছে গেলাম। দারোগা সাহেব দরজার কড়া নাড়তেই ইমাম সাহেব দরজা খুলে হাজির। তখন ইমাম সাহেব বলে, এত রাতে আপনারা কারা? তখন দারোগা সাহেব সব ঘটনা ওই ইমাম সাহেবকে খুলে বলেন এবং এও বলল, ইমাম সাহেব প্লিজ আপনি আমাদের সাথে চলেন। ইমাম সাহেবও তাদের সাথে রওনা হয় লাশ কাটা ঘরে। ইমাম সাহেব বড় একটা লাঠি নিলেন তার সাথে। লাশ কাটা ঘরের গেটের সামনে গিয়ে সবাই শুনতে পেলেন ভিতর থেকে কে দরজায় লাঠি মারছে। ইমাম সাহেব বললেন, আপনারা যে যা দোয়া পারেন পড়তে থাকেন, এবং ইমাম সাহেবও অনেক সূরা কালাম পড়তে থাকেন। তারপর সবাই মিলে সাহসিকতার সাথে দরজা খোলেন। সবাই দেখে লাশটা ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং খুব ভয়ঙ্কর ভাবে। তার চোখে তো চোখ ছিলই না, হঠাৎ লাশটা ইমাম সাহেবকে হাত দিয়ে ধরার আগেই ইমাম সাহেব তার লাঠি দিয়ে লাশটার গায়ে দিল এক বাড়ি। তারপর ওই ডাক্তার আর দারোগা সাহেব দুইজনে দুই হাত শক্ত করে চেপে ধরে রাখে সেই লাশের, এবং লাশটা ছোটার জন্য অনেক চেষ্টা করছিল। অবশেষে অবস্থা বেগতিক দেখে দারোগা আর ডাক্তার হাত মুচড়ে ভেঙে দেয়। তারপর লাশটা আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তারপর সবাই মিলে লাশটাকে বেডে শুয়ে দেয় এবং ইমাম সাহেব আমাকে বলল যে লাশের পা থেকে পায়ের রগটা কেটে দাও, যাতে লাশ আর উঠতে না পারে। ঘটনা এ পর্যন্ত হলে ভালো হতো, কিন্তু সকালবেলা ওই ডাক্তার এবং ওই দারোগা দেখে তাদের যে ছোট্ট বাচ্চা ছিল দুজনের, প্রত্যেকের ছেলের শরীর থেকে কে যেন হাত টেনে ছিঁড়ে নিয়ে চলে গেছে, আর ছেলে দুটির নিথর দেহ খাটে পড়ে আছে। ভাই, এটাই ছিল আমার জানা সত্য ঘটনা, পড়ে শোনালে অনেক খুশি হব। আল্লাহ হাফেজ।
Yeah.
প্রিয় শ্রোতা, টিউন করে আছেন এশিয়ান রেডিও 90.8 FM, চলছে ভৌতিক 90.8। আমি আছি আরজিমির রায়হান, আর আজকের 57তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং যে সকল শ্রোতা বন্ধুরা আমাদের স্টুডিওতে এসে আপনার জীবনের ঘটনাগুলো শেয়ার করতে চান এবং আমাদের ভৌতিক প্রোগ্রামটি অর্থাৎ ভৌতিক 90.8 প্রোগ্রাম কেমন লাগছে, আপনার মতামতগুলো লিখে পাঠিয়ে দিন ঝটপট। অর্থাৎ আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যে টাইপ করবেন AR, তারপর একটা স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, কথাবার্তা দেন, লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নম্বরটিতে। আর অলরেডি আমাদের সাথে অনেক বন্ধুরা জয়েন করে আছে এবং যে সকল শ্রোতা বন্ধুরা তাদের ঘটনাগুলো অর্থাৎ সেরা সত্য ঘটনাগুলো লিখিত অবস্থায় লিখে পাঠাতে যান, অর্থাৎ একটু আগে আমরা যে সজীবের ঘটনাগুলো পড়লাম, তিনি কিন্তু আমাদের ইনবক্সে অনেকবার তার ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিয়েছে এবং বিভিন্ন ধরনের ঘটনা তিনি সংগ্রহ করেছে এবং তার জীবনের ঘটনা সহ সব ধরনের ঘটনা লিখে পাঠিয়ে দিয়েছেন নিয়মিত। আর তাদের ঘটনার মধ্যেই উল্লেখযোগ্য কিছু ঘটনা শেয়ার করার চেষ্টা করছি। আর আমাদেরকে ঘটনাগুলো লিখে পাঠাতে হলে আপনাকে ফেসবুক ফ্যান পেজের ইনবক্সে লিখতে হবে, অর্থাৎ facebook.com/bhautik90.8, সেখানে যে ভৌতিক পেজের ইনবক্সে লিখতে হবে। আর আপনাকে খেয়াল রাখতে হবে আমাদের ভৌতিক 90.8 এর এই নামেই অনেকেই ফেক পেজ খুলেছে, সেই সকল পেজ এড়িয়ে আমাদের রিয়েল পেজটা খুঁজে নেবেন। আর আমাদের এশিয়ান রেডিও FM 90.8 এই পেজের লাস্ট একটা পোস্ট আছে, সেখানেও আপনার মন্তব্যগুলো লিখতে পারেন। আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব পরবর্তী স্টোরিতে। আর আশা করছি এই স্টোরিটিও আপনাদের ভালো লাগবে। আমাদের বন্ধুরা অর্থাৎ কোন এক শ্রোতা লিখে পাঠিয়েছেন তার জীবনের ঘটে যাওয়া ঘটনা এবং তার জানা শোনা সেরা সত্য ঘটনা। আশা করি এই ঘটনাটি ভালো লাগবে, তার ভাষায় তার মতো করে বললাম। ভাইয়া আসসালামু আলাইকুম, আমি প্রান্ত, নাগরপুর গ্রাম থেকে বলছি। আমি নাগরপুর থানার কোনো একটা অনুষ্ঠান আমি কখনো মিস করি না। এবার 21 ফেব্রুয়ারিতে সিংজুরা গ্রামে কনসার্ট দিয়েছে, কাউকে পাই না সাথে যাওয়ার মতো। প্রায় 4 কিলো পর ওই গ্রামে যাওয়ার পথে একটা নদী আর একটা কবরস্থান পাড়ি দিতে হয়। যাই হোক, কনসার্টে যাওয়ার জন্য আমি রানা আর শাহিদুল রওনা হলাম। যাওয়ার পথে CNG পেলাম, তাই ভালোভাবে গেলাম। আসার পথে কেউ নাই আমরা তিনজন ছাড়া, মনে হলো পিছন থেকে কে যেন আসছে সাইকেল চালিয়ে। আমরা তিনজন তো রাস্তা ব্লক করে আসছিলাম, সাইড দিলাম, কিন্তু আমাদের আগে যেতে পারছিল না। আমরা সবাই পিছন থেকে তাকিয়ে দেখি আমাদের পিছনে কেউ নেই, আবার শব্দও ঠিক স্পষ্ট ছিল না। পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই, আবার পিছনে একটা সাইকেল চালানোর মতো শব্দ হচ্ছিল। তারপর সামনে তাকিয়ে দেখি সামনে তিনটা আগুনের গোলা একটা আমগাছের গোড়ায় গিয়ে পড়ল। তা দেখে আমি চমকে উঠলাম। শহিদুল বলে, ভাই ওইটা কি? এই বলে দিলাম একটা দৌড়। এক দৌড় দিয়ে আমাদের গ্রামে এসে রানা চলে গেল বাড়ি, আর আমি শাহিদুল আমাদের বাড়ি শুয়ে পড়লাম। সকালে আমাদের সবারই কোনো না কোনো সমস্যা দেখা দিল, কারো পেট ব্যথা, কারো চোখে জ্বালা। তাই চিন্তা করে বললাম বাড়িতে জানানো দরকার বিষয়টা। পাশের বাড়ির ফুপু তো সব জানে, তার কাছে যাই এবং তারপর সেই মুহূর্তে তাকে সবকিছু খুলে বলি। তারপর সেই পাশের বাড়ির ফুপু সব খুলে বলেন যে কোনো এক রাতে 12টায় বাজারের 3 রাস্তার মোড়ে একজনকে পোড়ানো হয়েছিল। তারপর থেকে ওইখান থেকে অনেক মানুষকে ভয় দেখিয়েছে, ওখানে খারাপ জিনও বাস করত। আমাদের কপাল ভালো যে আমরা তিনজনই ভালোভাবে বাড়িতে পৌঁছতে পেরেছিলাম, কিন্তু বাড়িতে পৌঁছানোর পর আমাদের তিনজনেরই গা কাঁপিয়ে প্রচণ্ড জ্বর এসেছিল। এরপর আমরা ইমামের কাছে যেয়ে পানি পড়া এবং তাবিজ নেই, তারপর থেকে আমরা এখন ভালো আছি। আশা করি ঘটনাটা ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করেন।
আসলে তার জীবনে ঘটেছে এরকম ঘটনা। আসলে আমরা বিশেষ করে গ্রাম অঞ্চলে গভীর রাতে বাজার থেকে বা আমরা বলে থাকি বিভিন্ন সময় যে গঞ্জ বা শহর থেকে বাড়িতে ফেরার পথে, যাদের বাড়িতে ফেরার পথে বিভিন্ন বিল
খাল বা বাগান জঙ্গল থাকে, গভীর বাগান জঙ্গল যেখানে সচরাচর মানুষ নেই বা মানুষের বসতি নেই, সেই সকল এরিয়াতে চলতে অনেক ধরনের ভয়ানক বা অস্বাভাবিক আচরণের সাক্ষী হতে, বা অনেকের জীবনেই এরকমটা ঘটনা ঘটে, বা সামনে দিয়ে পিছন দিয়ে অনেক ধরনের প্রাণী বা পিছন থেকে কেউ ধাক্কা দিচ্ছে বা কোনো একটা বাতাস আসছে, গরম বাতাস আসছে, বা পিছন থেকে এমন কোনো শব্দ হচ্ছে মনে হচ্ছে যে কেউ একজন পাশ দিয়ে হাঁটছে বা কেউ পিছন থেকে সাইকেল চালাচ্ছে, বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শব্দের আওয়াজ পাই। সো এই মুহূর্তে যে সকল শ্রোতা বন্ধুরা টিউন করে আছেন তাদেরকে বলবো যে অনেক সময় কিন্তু আমরা আমাদের আশেপাশের অনেক শব্দ বা অনেক আওয়াজ কিন্তু খেয়াল করি না মনোযোগ দিয়ে। আর এই মুহূর্তে যদি আপনার আশেপাশে কোনো অস্বাভাবিক আওয়াজ শুনতে পান, একটু মনোযোগ দিয়ে শুনবেন, উৎসটা খোঁজার চেষ্টা করবেন যে আওয়াজটা আপনার পরিচিত কোনো উৎস থেকে বা পরিচিত কিছু আওয়াজ কিনা, নাকি অপরিচিত অস্বাভাবিক আর অলৌকিক কোন আওয়াজ কিনা। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা পরবর্তী স্টোরিতে যাব। তবে তার আগে জানিয়ে দিই, আপনারা যদি আপনাদের স্টোরিগুলো আমাদেরকে এইভাবে লিখে পাঠিয়ে দিতে চান তাহলে আমাদের ফেসবুকে পাঠাতে পারেন, অর্থাৎ facebook.com/bhautik90.8 অর্থাৎ BHOUTIK 90.8, এটা লিখে সার্চ দিবেন, পেয়ে যাবেন আমাদের ভৌতিক পেজ। আর এই ভৌতিক পেজের ইনবক্সে আপনার ঘটনাগুলো লিখে পাঠাবেন, আর যেই পোস্টটা আছে সেই পোস্টের নিচে আপনার কমেন্টসগুলো লিখবেন। আর এছাড়াও আমাদের ফেসবুক ফ্যান পেজে জয়েন করে কমেন্টস লিখতে পারেন। আর আমাদের দুই তিনে তো ডেফিনেটলি SMS লিখতে থাকবেন, ঠিক রাত 2-3 পর্যন্ত SMS লিখবেন, আপনাদের SMS পড়া হবে পরে, এবং আপনাদের নাম্বার নিয়ে আমাদের ভৌতিক 90.8 টিম খুব শীঘ্রই যোগাযোগ করবে। আর আমাদেরকে SMS করতে হলে আপনাদেরকে যা করতে হবে, প্রথমেই অর্থাৎ মোবাইলের প্রথমেই টাইপ করতে হবে AR, তারপর একটা স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, আপনার মোবাইল নাম্বার, দেন লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নম্বরটিতে। আমরা পরবর্তী স্টোরিতে চলে যাচ্ছি। আর এই স্টোরিটি ঠিক আমাদের সেই বন্ধুটির ভাষাই বা তার মতো করেই পড়ার চেষ্টা করছি। আই হোপ অনেক এনজয় করবেন, ভালো লাগবে। আর অলরেডি অনেক বন্ধুরা টেক্সট করছে, তাদের ভালো লাগছে। সো শুনতে থাকুন, আমি আর জমির রায়হান ঘটনাটি পড়ে ফিরছি।
ভাইয়া আসসালামু আলাইকুম, আমি তৌফিক রাজবাড়ি কাজীবাধা থেকে বলছি। বাগানটা কিন্তু জামাল নয়, তবুও নাম জামালের বাগান। স্থান কালুখানি মোহনপুর। সঙ্গত কোনো কারণেই জামাল নামের এক ছেলে 2005 সালের দিকে ভোরবেলা গিয়ে জামালের বাগানের একটা নিচু জায়গার শক্ত ডালের সাথে দড়ি ঝুলিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে এই জামাল নামের ছেলেটি। ওর লাশ এত ভারী হয়ে গিয়েছিল যে 10-12 জন মিলে উঁচু করা সম্ভব ছিল না, এবং উনি এত লম্বা ছিল যে খাটিয়ায় তার লাশ রাখা যাচ্ছিল না। তাই সবাই মিলে টেনে বাড়ির শেষ প্রান্তে নিয়ে গিয়ে একটা কবর খুঁড়ে তাকে সমাহিত করা হয়। প্রায় রাতে জামাল নাকি তার সৎ মা এবং তার বাবাকে ডাকত, জানালা টোকাত, দরজায় লাথি মারত। রাতের বেলা জামালের মা এবং বাবা ওয়াশরুমে যাওয়ার সময় দেখতে পেত যে কবরের উপরে কে যেন সাদা কাফন পরে দাঁড়িয়ে আছে এবং কান্না করছে। এভাবে সারা এলাকায় নাকি রাতের বেলা মানুষের বাড়ির উঠানে ওই জামাল নামের ছেলেটাকে মানুষ আবিষ্কার করত। এমনকি দিনের বেলাতেও মানুষ ওই জামালকে দেখা শুরু করে। ভয়ে গ্রামবাসী সব ভীত হয়ে যায়। জামাল ছেলেটা তো ভালো ছিল, তাহলে মৃত্যুর পর এমন হলো কেন? দিনের বেলাতেও মানুষ ঘর দোর বন্ধ করে ঘুমিয়ে থাকত, রাতের বেলাতে তো কথাই নেই। খুবই ভয়ঙ্কর অবস্থা চলছিল কিছুটা দিন। গ্রামটা এখনো অজপাড়াগা হয়ে আছে। জামালের এই মৃত্যুতে শোক বয়ে এসেছিল মোহনপুর গ্রামে। বাগানটা ছিল এমন জায়গায় যে বাগান থেকে 100 মিটার বা 200 মিটার চারপাশেই ছিল সবার বসতি। বাগানের মধ্যে এখনো রোদের আলো খুব ভালোভাবে পৌঁছতে পারে না। একদিন ওই এলাকার এক মহিলা রান্নার করার জ্বালানির জন্য জামালের বাগানের শুকনো পাতার জন্য যাই। উনি যখন পাতাগুলো ঝাড়ু দিচ্ছিল, বেশ কিছু দূর সামনে গিয়ে তার মাথার সাথে কি যেন ধাক্কা লাগে। সামনে তাকিয়ে দেখে দুটি পা। এটা দেখে উনি দুই হাত পিছনে দিয়ে দাঁড়িয়ে যা দেখল, তিনি দেখল মৃত জামাল ঝুলছে ফাঁস দিয়ে। জামাল তো 2 দিন আগে মারা গেছে এবং জামালের জিব্বাটা বুক পর্যন্ত ঝুলে আছে। চোখ ফ্যাকাশে এবং তার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসছে উনি। এই ঘটনা দেখে ওই মহিলা দৌড়ে বাগান থেকে বেরিয়ে আসে।
এবং বাগানের বাইরে জ্ঞান হারিয়ে পড়ে যাই। চিৎকার করে এবং শব্দ শুনে কেউ কাছে যাচ্ছিল না। সবাই জানে যে ওখানে জামাল আছে। পরে গ্রামের অনেকগুলো লোক একত্রিত হয়ে ওই মহিলাকে নিয়ে আসে। বাগানের আশেপাশে ছোটখাটো মাঠ। যারা ছাগল বা গরু চড়াতে মাঠে যেত তারাও দেখত যে জামাল এই বাগানের ভিতরে ও বাইরে ঘোরাঘুরি করছে। অনেকেই দেখেছে ওই যে মহিলার বাগানের মধ্যে জামালকে ফাঁস দেওয়া অবস্থায় ঝোলা দেখল, ওই মহিলা অসুস্থ থাকার পর তিনিও তার বাড়িতে জামালের মতোই ফাঁস দিয়ে মারা যায়। এখন জামালের খুব কাছের পাঁচজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। রাতে এসে নাকি জামাল তাদের এসে ডাকত যে রফিক বাইরে আয়। তখন রফিক বলতো, এই কে রে? তখন বাইরে থেকে বলতো, আমি জামাল। ভাবল হয়তো কেউ ফান করছে। তুই কি আমার সাথে ফাজলামো করছিস? আমি একা একা ওই বাগানে থাকি, তুই চল আমার সাথে। তাই তো অল্প কিছু দূরে জামাল আমগাছের সাথে ফাঁস দিয়ে ঝুলছে এবং হাতের ইশারায় বলছে যে আয়। এটা দেখে জামালের বন্ধু ওখানেই শেষ। জ্ঞান ফিরলে সবাইকে সেই ঘটনাটা খুলে বলে। তো জামালের ওই বন্ধুটা তারপর থেকেই দিনে এবং রাতে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করার পরিকল্পনা করত, কিন্তু কেউ না কেউ দেখে ফেলত। অবশেষে একদিন ওই ছেলেটাকে রাতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই মিলে সকালে গিয়ে জামালের বাগানে গিয়ে দেখে ওই ছেলেটাও সেই জামাল যেই জায়গায় যেই গাছে দড়িতে যেখানে ফাঁস দিয়েছিল একইভাবে সেও ফাঁস দিয়ে ঝুলে আছে, এবং এভাবে জামালের পাঁচজন বন্ধু একইভাবে মারা যায়। মরার আগে বলতো যে জামাল আমাকে রাতে সে ডাকে, বলে যে রফিকে নিয়ে এসেছি, এইবার তুই আই। সবাইকে ওই একইভাবে ডাকত এবং ফাঁস দিয়ে মারা যেত। বাকি চারজন কিন্তু জামালের বাগানে মারা যায়নি, বাড়িতেই ফাঁস দিয়ে মারা গেছিল। এবং জামাল যে গাছে যে দড়ি দিয়ে ফাঁস দিয়েছিল দড়িটা কিন্তু ওখানেই ওই গাছেই ছিল। তো ওই এলাকারই একজন লোক আছে যিনি কালো জাদু করত, মানে জাদুটোনা করতে পারতেন। তিনি চিন্তা করলেন জামালের ফাঁস দেওয়ার ওই দড়ি যদি উনি আনতে পারেন তাহলে ব্ল্যাক ম্যাজিক করে অনেক অসাধ্য সাধন করবে। একদিন সত্যি উনি ওই বাগানে দড়িটা আনতে যায়। ওই দিন উনি আর বাড়ি ফিরেননি। ওনার স্ত্রী বারবার বারণ করছিল যে যেও না। সারা রাতে যখন ফিরল না তখন তার স্ত্রী সবাইকে নিয়ে ভোরের দিকে বাগানে গিয়ে দেখল ওই যিনি জাদুটোনা করতেন উনি ওখানে ফাঁস দিয়ে ঝুলছে। এভাবে একের পর এক যখন ঘটনা ঘটা শুরু করে তখন অন্য এলাকা থেকে একজন বুজুর্গ এনে সিদ্ধান্ত নেয় যে গাছটা কেটে ফেলা হবে। তখন ওই গাছটা কেটে ফেলা হয়। তারপর আর জামালকে ওই গ্রামে দেখা যায়নি। কিন্তু কেন সে ওই বাগানে আত্মহত্যা করল, আর কেন তার সব বন্ধুদের মৃত জামাল ডাকত, আর কেনই বা তারা সবাই মারা গেল, এবং ওই কালো জাদু করা লোকটাই বা মারা গেল কেন, এর উত্তর এখনো খুঁজে পাওয়া যায়নি। ভাই, এটাই ছিল আমার জানা সব থেকে ভয়ানক ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন। শ্রোতা, আবার স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 আর আপনারা টিউন করে আছেন নেশন রেডিও 90.8 FM। আর একটু আগে যেই ঘটনাটি শুনলাম সেই ঘটনার সাথে হয়তো আপনার গ্রামের বা আপনার আশেপাশের কোনো গ্রাম বা আপনার শোনা কোনো ঘটনার সাথে হয়তো মিল আছে। এমনটা ঘটনা কিন্তু আমরা অনেকেই শুনেছি যে বাগানের মধ্যে যদি কেউ আত্মহত্যা করে, যে সেটা যে কারণেই হোক না কেন, সেই আত্মহত্যা করার পরে তার কবর বা তাকে যদি তিন চার দিন পরে পাওয়া যায় সেই লাশের অবস্থাটা কতটা ভয়াবহ বা কতটা ভয়ানক হতে পারে সেটা আশা করছি আপনারা বুঝতেই পারছেন বা ভাবতে পারছেন যে লাশ পচার গন্ধ এবং লাশ পচা দেখতে কতটা বিকৃত এবং বীভৎস।
বিশেষ করে তাদের চোখ, মুখ এবং শরীরের অবস্থা এমন হয় যা দেখলে যে কেউ হয়তো ভয় পেতে বাধ্য। যাই হোক, এই মুহূর্তে হয়তো অনেকেই চোখে বা চোখের সামনে ভাসছে সেই মরা লাশের দৃশ্য। যাই হোক, আমি আছি আপনাদের সাথে ভৌতিক 90.8-এ, আমি আরজে মির রায়হান, এবং আমাদের আজকের 57তম এপিসোডে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এবং যে সকল শ্রোতা বন্ধুরা আমাদের ভৌতিক 90.8-এ এসে আপনাদের জীবনের ঘটনাগুলো শেয়ার করতে চান, তাদেরকে বলছি আমাদের 2323 SMS করে আপনার মোবাইল নাম্বারটি লিখে পাঠান। আর তার জন্য যা করতে হবে, আপনার প্রথমেই মেসেজ অপশনে যে টাইপ করবেন AR, তারপর একটা স্পেস দিয়ে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার মোবাইল নাম্বার, এবং যদি আমাদের ভৌতিক 90.8 এবং আমাদের সম্পর্কে যদি কোনো মন্তব্য বা কোনো কিছু লেখা থাকে, মতামত কেমন লাগছে এবং আরও কি কি প্রয়োজন, এগুলো অবশ্যই লিখে পাঠাবেন। এবং সবকিছু লিখে পাঠানো হলে, অর্থাৎ সবকিছু লেখা হলে পাঠিয়ে দেবেন 2323 এই নম্বরটিতে, আমি আবারও বলছি 2323 এই নম্বরটিতে। এবং আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেই কথাটি হল যে আপনার ঘটনাগুলো চাইলেই আমাদের ভৌতিক 90.8 অর্থাৎ ভৌতিক পেজে লিখে পাঠিয়ে দিতে পারেন। আর তার জন্য সার্চ দিতে হবে facebook.com/bhautik90.8, আর সার্চ দিলে আমাদের পেজ পেয়ে যাবেন। সেই পেজের ইনবক্সে আপনার ঘটনাগুলো লিখে পাঠাবেন এবং আমাদের লাস্ট পোস্টের নিচেও আপনার কমেন্টসগুলো লিখতে পারেন। এছাড়াও এশিয়ান রেডিওর লাস্ট একটা পোস্ট আছে, সেখানেও কমেন্ট করতে পারেন। এবং আপনার ঘটনাগুলো যদি চান তাহলে অবশ্যই যে কোনো ডিভাইসের মাধ্যমে রেকর্ড করে অডিও ক্লিপটা পাঠিয়ে দিতে পারেন। আর তার জন্য আমাদের মেইল অ্যাড্রেসটাই অ্যাটাস্ট করে পাঠাবেন। আমাদের মেইল অ্যাড্রেস bhautik90.8@gmail.com, আমি আবারও বলছি bhautik90.8@gmail.com। আর এছাড়াও আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকে যে গেস্ট ছিলেন সেই গেস্টের পরবর্তী আরও একটি ঘটনা আমরা শুনে আসব। আর এই ঘটনাটি শুনে আসার পর আমি আবারও ফিরছি এবং আপনারা আপনাদের ঘটনাগুলো, আপনাদের নাম্বারগুলো এবং মতামতগুলো লিখতে থাকুন 2323 এই নম্বরটিতে।
আমার নাম কিশোরচন্দ্র সরকার, আমার জেলা হয়েছে কুমিল্লা জেলা বামনপাড়া থানা জিরুইন গ্রাম। তো আমার বাবা এমনি ডাক্তারিও করে, পাশাপাশি কবিরাজিও করে। তো উনি আমাদের মাঝে মাঝে জিজ্ঞাসা করতো, আমরা পাঁচ বইয়ে জিজ্ঞাসা করতো যে তোমাদের কোনো সমস্যা হয় কিনা। তো আমরা কই না এমনি কোনো সমস্যা না, কয়ে এরপরও রাত্রিবেলা তোমরা বাড়ির বাইরে যাইও না, 9টা-10টার মধ্যে বাড়িতে চলে যাইও। তো আমরা সবাই এরপর তোমার তো চলি, আর আর দুই ভাই কুমিল্লা থাকে, আমি গ্রামে থাকতাম। তো একদিন বাবাই বলছিল যে পুকুরে নামে গোসল করতে মানা করেছিল, স্নান করতে মানা করেছিল, যে কোনো সময় পুকুরে নামে স্নান করো না। আমার বাবা করে না, আমরা মানা করছে, কয়ে এটা বাদ দিয়ে দাও, তুমি কলও আছে মোটর আছে দরকার এনে করো। তো আমরা কি হয়েছে, আমরা যে কোনো সমস্যা না, আমরা করতেছি নদীতেও করি এনে করি, কোনো সমস্যা হয় না, কোনো এরপরেও তোমরা এটা করো না। তো বাবার কয়েছে, বাবার কথা তো মানতেই হবে, মাঝে মাঝে এরপরও ফাঁকি দিয়ে নদীতে গোসল করতে যাই মাঝে মাঝে, কিন্তু বলি না। তো এরপরে একদিন শুনছে একজনের যে আপনার ছেলে তো আমরা সাথে গোসল করতে গেছিল, তো বলছে ঠিক আছে তুমি যাইও, কিন্তু এরকম একটা মন্ত্র বলে দিচ্ছে যে এটা বললে গোসল করে তো স্নান করে, যে এটা বলতেই লাগে, তো এটা বললে স্নান করলে তোমার কোনো সমস্যা হইতো না। আর আমি এই কাজ করি, আমার একটু সমস্যা হইব, তোমরা এই রিলিফ ভয় পাওয়ার দরকার নাই, আর বাড়িতে কিছু সমস্যা হইতে পারে এটি নিয়ে কোনো আতঙ্ক করার দরকার নাই, আর হেরারে কোনো ক্ষতি করবো না, যে এটা দেখবে এটা কিছু বলার দরকার নাই, আর এটা তোমার ক্ষতি করতো না, তো এরকম বলতো। তা আমরা আমিও আমার বাবা কবিরাজ বললো, কিন্তু আমি এগুলো বিশ্বাস করতাম কম, যে ভূত বললে কিছু আছে এই সেই। একদিন আমি কুমিল্লার থেকে বাড়িতে আসছি, তো যে গাড়ির রাস্তা থেকে নাইমা আমাদের বাড়িতে আসতে প্রায় ঘন্টাখানেক সময় লাগে, তো রাতের 11টা বাজে আসছি, কোনো রিক্সা নাই। তা হাইটটা আসতে হইব, আবার এটার মাঝখানে একটু জঙ্গল আছে, ভিতর দিয়ে আসলে জঙ্গল আর এদিক দিয়ে আসলে অনেকক্ষণ সময় লাগবে। তো চিন্তা করলাম যে জঙ্গল দিয়ে যাই, একটু ভয় পেলো, একটু কাছাকাছি চলে যেতে হলে একটু দৌড় দিয়ে যাবো, এরকম পরিকল্পনা নিয়ে জঙ্গল দিয়ে ঢুকছি। কিন্তু একটু হাঁটার পরে মনে হচ্ছে পেছনে কে যে আসতেছে, আবার একটু হাঁটার পরে মনে হয় যে একটা শেয়ারা পড়তেছে, এরকম মনে হয়। হঠাৎ করে পিছনের দিকে চাই, কিছু দেখি না। তো অনেকখানি আসার পরে প্রায় বাড়ির থেকে 10 মিনিট বাকি আছে, বাড়ির কাছাকাছি চলে এসেছি, একটা কালো বিড়াল আমার সামনে দিয়ে গেছে। তো আমি বিড়াল তো যাই, সমস্যা বিড়াল তো বাইরে থাকে, বিড়ালের সমস্যা কি? তো বাবা বলছিল যে কোনো সমস্যা হলে একটা মন্ত্র বলছিল, এটা সবসময় বলবা। তো আমি আর ওই কি সমস্যা হবো আমার, এরপরে মন্ত্র বলছি, বলার পরে আবার হাঁটতেছি। একটু হাঁটার পরে আবার দিয়ে একটা কুকুর আসতেছে, কালো কুকুর। এই আর 2 মিনিট বাকি আছে আমার বাড়িতে যাইতে, একটা ব্রিজ, ওই ব্রিজ দেখতেছি যে ব্রিজে সামনে একটা কি যে পড়ে রয়েছে, যাওয়ার কোনো সম্ভব না, অনেক বড় কালো পড়ে রয়েছে, কোনোভাবে যাওয়া সম্ভব না। মনে হইতেছে যে কি করব, তো মোবাইলে ফোন দেবো বাইরে, যে একটু আগে আসার লেগে মোবাইলে টাকা আছে কল যায় না, এবং কি পাশে যে আরেকজনের বাড়ি আছে হেরা ডাক দেবো, হেরা ডাকতেছি অনেকভাবে বাড়িতেছি দরজা, হেরা খুলতেছে না, হেরা শুনে কি না শুনে এটা বলতে পারলাম, ডাকতেছি প্রচুর জোরে জোরে ডাকতেছি শোনে না। পরে তো বাবা মন্ত্র যেটা বলছিল এটা বলছি একটু পরে, 10-15 মিনিট পরে দিয়ে এটা ক্লিয়ার হয়েছে। তো যাওয়ার পরে বাবা বুঝতে পারছে যে তুমি কি জঙ্গল দিয়ে আসছো, আমি হ্যাঁ জঙ্গল দিয়ে আসছি, কিছু সমস্যা হয়েছে, যে আমি গেলাম এই সমস্যা হয়েছে যে এইগুলা কি এইগুলো তুমি কিছু হেরা দিলে বিড়াল পড়ছে, বিড়ালটা কি মারছো ইয়ে করছো, আমি না বিড়াল কিছু করি নাই, কুকুর আমি কিছু করি নাই, কয়ে আর কিছু করছে, আমি কই ব্রিজে সামনে কি যে ছিল আমি সামনে আসি নাই, কয়েকে তেঁতুল গাছে একটু সমস্যা আছে, তেঁতুল গাছের থেকে এটা হয়, তুমি এটা হলে ভয় পাওয়ার দরকার নাই। তো এরপরে বাড়িতে চলে যে এইটার পরে আমার 2 দিন জ্বর ছিল, শরীরে ব্যথা করছিল এরকম ছিল, এরপরে ওষুধ খাওয়াতে একটু ভালো হয়েছে। তো বাবা একটা তাবিজ দিছিল, তাবিজ আমি ঢাকাতে আসার পরও তাবিজ সঙ্গে ছিল, কয়েকদিন আগে 2 দিন আগে তাবিজটা কই পড়ছে আমি জানি না, যে আমি ইয়াতে বনানি গোলশান 2 নম্বর থেকে বনানি 3টে আসবো, 3টে আসার সময় 12:25 কি 30 বাজবে, তো আমার একটা পাতলা গেঞ্জি ছিল, গরম তো পাতলা গেঞ্জি ছিল আর একটা ট্রাউজার ছিল, তো আমি পরে আনসার ক্যাম্প পর্যন্ত আসার সময় দেখলাম যে কেউই নাই, রিস্কা একটা দুইটা আছে কেউই নাই, তো হঠাৎ করে কে যে একটা এমনি আঁচড় মারলো, কিন্তু এমন আমার এই আঁচড়টা এমন রয়েছে, গেঞ্জি টেঞ্জি ছিঁড়ে গেছে, এই আঁচড় একটা এদিকে থাকবে, এই আঁচড়টা রয়েছে আমার, গেঞ্জি টেঞ্জি ছিঁড়ে গেছে কিন্তু কাউরে দেখি নাই। এই ছিল আমার জীবনের ভৌতিক ঘটনা, আমি সবসময় এশিয়ান রেডিওর ভৌতিক 90.8 শুনি।
এশিয়ান রেডিও 90.8 FM
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, সুপ্রিয় শ্রোতা শুনছেন ভৌতিক 90.8 আর টিউন করে আছেন এশিয়ান রেডিও 90.8 FM, আমি আছি আর জেমির রায়হান, আর থাকতে চেয়েছিলাম ঠিক রাত 2টা পর্যন্ত, সো 2টা পর্যন্তই আছি, এবং আমার সাথে যে সকল শ্রোতা বন্ধুরা এই গভীর রাতে জয়েন করে আছেন আমাদের এই আজকের এই ঘটনাগুলো এবং আজকের এই 57তম এপিসোডটা কেমন লাগলো সেই সম্পর্কে আপনার মতামতগুলো চাইলেই লিখে পাঠিয়ে দিতে পারেন, এবং আপনি যদি কোনো অস্বাভাবিক ভৌতিক ভয়ানক ঘটনা সাক্ষী হয়ে থাকেন বা আপনি যদি এমন কোনো ঘটনা অর্থাৎ লোমহর্ষক কোন ভয়ানক ঘটনা শুনে থাকেন আপনার আপনজন কাছের মানুষদের থেকে, তাহলে সেই ঘটনাগুলো আমাদের স্টুডিওতে এসে চাইলেই শেয়ার করতে পারেন। আর আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে হলে আপনাকে যা করতে হবে, আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যে টাইপ করতে হবে আর তারপর একটা স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা কথাবার্তা দেন লিখে পাঠিয়ে দিতে হবে 2323 এই নম্বরটিতে। আর অলরেডি আমাদের সাথে 2323 অনেক বন্ধুরা জয়েন করে আছে, আর এত লোকের প্রত্যেকের সম্পূর্ণ SMS পড়া সম্ভব নয়, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে যে সকল বন্ধুরা আছে আমি প্রাপ্তি স্বীকার অর্থাৎ নামগুলো একটু বলতে চাচ্ছি, সুহানা আছে, লিটন আছে শাহপুর থেকে, সোম আছে ঢাকা থেকে, আরাফাত আছে মিরবাগ থেকে, অনেক ভালো লাগছে। এরপর আছে আমাদের সাথে নিশা আছে, এরপর তাসমিয়া আছে খিলগাঁও থেকে, ইমন আছে আমাদের সাথে জয়েন করে, নবিতা আছে SMS করেছে আসলাম রাজবাড়ি থেকে, রানা আছে আমাদের সাথে, এবং কামরুল ইসলাম আছে, তানবীর আজিজুল ঢাকা থেকে আছে, ঢাকার পোলা, নিলয় আছে জয়েন করে, জান্নাতুল দীপ্ত, পেড়া মিয়া আছে, সভার ইসরাফিল, মুন্না, সুজন, শুভ, তৌকির, শরীফউদ্দিন, কাজল, জাহিদুল ইসলাম, জীবন রংপুর থেকে, সোহাগ ধানমন্ডি থেকে, শরীফ, এবং 90.8 পাগলা বাপ্পি আছে জয়েন করে, লিখেছে ভাইয়া এত ভয় করছে যে বুঝাইতে পারবো না, শুনতে পারছি খুব ভালো লাগছে। এরপর আমার সাথে আছে সাইফুল চান্দিনা থেকে, ইসরাফিল খান, সুহাগ, এরপর রফিকউদ্দিন, ইমরান, মিজান আছে আমাদের সাথে, সামান্তা আছে নোয়াপাড়া থেকে, ইরফান যুক্ত হয়ে আছে নরসিংদী থেকে, রাশেদ উত্তরা থেকে, এরপর শুভ মতিঝিল থেকে আমাদের SMS করেছে, শিবলী নরসিংদী থেকে SMS করেছে, তৌহিদ ভাই লিখেছে, তৌহিদ ভাই জোস
এরকম লাগছে, আমি আমার ঘটনা শেয়ার করতে চাই। ধন্যবাদ নাইম আছে যাত্রাবাড়ি থেকে। আছে আমাদের সাথে জনি সাইফুল চান্দিনা থেকে, দীপ্তি আছে, তন্ময় আছে বাসাবো থেকে, সোহান আছে ইব্রাহিম সহ আরো অনেক বন্ধুরা অলরেডি টেক্সট করছে, প্রত্যেকের ঘটনাই পড়ব। এমডি শুভ আছে, ইস্টাফিল, ইমরান, তৌহিদুর রহমান, মিনহাজ, আরিয়ান এবং মুস্তাকিম, এরপর আরো বেশ কিছু বন্ধু জয়েন করে আছে। সো প্রত্যেকের ঘটনা শুনবো, তবে তার আগে আজকের এপিসোডের শেষ স্টোরি অর্থাৎ আমাদের একজন বন্ধু অর্থাৎ শ্রোতা আমাদের ফেসবুক ফ্যান পেজের ইনবক্সে তার ঘটনাটি লিখে পাঠিয়েছে, তার মতো করে পড়ার চেষ্টা করবে। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে, ঠিক তার ভাষাই। যদি ভুল ত্রুটি বা বোঝার যদি কিছু থাকে এসএমএস করতে পারেন, আর আশা করছি আপনারা বুঝবেন বোঝার মতো করে তিনি লিখেছেন। সো শুনতে থাকুন, আমি আর জমির রায়হান ঘটনাটি পড়ার পরেই ফিরছি।
ভাইয়া আসসালামু আলাইকুম, আমি সজীব, জেলা রাজবাড়ী, গ্রাম কাজীবাধা। আমার খুব কাছের একজন বড় ভাই আছে, ওনার নাম এম এম রহমতুল্লাহ আফনান। উনি খুবই পরহেজগার ছিলেন। উনি হাফেজি পড়া শেষ করে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করে এখন তিনি টিচার হয়েছেন। উনি প্যারানর্মাল বিষয়ে অনেক কিছু জানেন। উনি আমাকে বেশ কিছু কথা বলেছেন, সেগুলো আমি সবাইকে জানাতে চাই। অনেকেই বলে ভয় কি, পৃথিবীর নিয়মের বাইরে আমরা যা দেখি যা আবিষ্কার করি সেটাই আসলে ভয়। ভয় মূলত সবাই পেয়ে থাকে কম বেশি। খুব শক্তিশালী ব্যক্তিও যে কোনো দিন ভয় পায়নি সেটাকেও বলতে পারবে না। সবচেয়ে পবিত্র স্থান কোনটি? এখন সবাই বলবেন মসজিদ। কবরস্থানও কিন্তু পবিত্র স্থান। রাতের বেলা চলার পথে বা যাওয়ার পথে, নতুবা বাড়ির ফেরার পথে যদি কোনো খারাপ জিন বা জিনিস আপনারা আপনার পিছু নাই, তাহলে নিকটবর্তী কোনো কবরস্থানে চলে যান, কারণ ওখানে অনেক আল্লাহওয়ালার কবর রয়েছে এবং অনেক ভালো জিন সেখানে থাকে। মসজিদেও যেতে পারেন, কিন্তু সেখানে গেলেও আপনি নিরাপদ নাও হতে পারেন, কারণ রাতের বেলা মসজিদে জিনেরা সালাত আদায় করেন। রাতের বেলা বাড়ি ফেরার পথে বা অন্যত্র যাওয়ার জন্য সবসময় মানুষের চলাচলের রাস্তা দিয়ে যাবেন, কারণ মানুষের রাস্তায় জিনেরা খুবই কমই চলাফেরা করে। আর যদি তাড়াতাড়ি যাওয়ার জন্য শর্টকাট পথ হিসেবে অন্য রাস্তা বা মাঠ বা বাঁশবাগান দিয়ে রওনা হন এবং যে পথে মানুষ চলাফেরা খুবই কমই করে সেই পথ দিয়ে কখনোই যাবেন না, কারণ ওই পথে জিন চলাফেরা করে বেশি, এবং তার পথে যদি আপনি বাধা হয়ে দাঁড়ান তাহলে আপনার সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। রাতে চলার পথে যদি ফিল করেন কোনো জিন আপনাকে ক্ষতি করার জন্য পিছু নিয়েছে, তাহলে সাথে সাথে তাকে প্রতিজ্ঞায় বেঁধে ফেলবেন। যেমন বলবেন যে আমি তোমার কোনো ক্ষতি করি নাই, তুমিও আমার ক্ষতি করবে না, কিন্তু তুমি আমাকে আমার গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে, আপনার কোনো ক্ষতি হবে না, সে আপনার সাথে থেকে পৌঁছে দেবে। প্রায় মানুষের বোবাই ধরে রাতের বেলা। বোবা হচ্ছে বামন টাইপের জিন, এরা কথা বলতে পারে, তাই রাতে তারা মানুষের শরীরের উপর এসে বসে এবং আপনি তার কাছ থেকে ছোটার জন্য অনেকের ডাকাডাকি করেন, কিন্তু কেউ আপনার ডাক শুনতে পায় না, কারণ আপনি তখন বোবা মানুষের মতো কথা বলেন। আসলে বোবা জিনেরা ক্ষণিক সময়ের জন্য আপনাকে বোবা বানিয়ে মজা নেয়। এই থেকে মুক্তি পাওয়ার জন্য রাতে শোয়ার আগে শরীর বন্ধ করে ঘুমাবেন, বা আপনি যতটুকু দোয়া সুরা জানেন সেগুলো পড়ে ঘুমাবেন, অথবা আপনার ধর্মীয় রীতিনীতি অনুসরণ করবেন। কখনো ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করবেন না, এতে মানুষের ক্ষতি ছাড়া কখনোই উপকৃত হবে না। যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা জাহান্নামী, কারণ কোরআন এবং বিভিন্ন আয়াত উল্টা করে পড়ে এবং বিভিন্ন ধরনের কুফরি তারা পালন করে, সো এটা কখনোই ভালো কাজ হতে পারে না। অনেক হুজুর তান্ত্রিক বা দরবেশ জিনের মাধ্যমে মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা করে। এখানে আবার কিছু ব্যাপারও আছে, অনেকে আছে যারা জিনকে আটক করে রাখে, তাকে ভয় দেখিয়ে বা তার ইচ্ছাশক্তির বাহিরে অনেক কাজ করে থাকে। একটা স্বাধীন জিনিসকে তারা আটক করে তার ইচ্ছাশক্তির বিপরীতে কাজ করানো ইসলামের দৃষ্টিতে হারাম। এই কাজ যারা করে তারাও কিন্তু জাহান্নামী, যদিও তারা অনেক জানেন এবং জানাওয়ালা হুজুর এবং বুজুর্গ। কিন্তু কোন জিন যদি তার স্বইচ্ছায় আপনার কাছে আসে এবং বলে কোনো সমস্যা হলে আমাকে বলবেন আমি সমাধান করে দেব, এটা ইসলামের দৃষ্টিতে হালাল,
কারণ আপনার ইমানি শক্তি অনেক বেশি। অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছুতে বলে মানুষের পূর্বে ঘটে যাওয়া ঘটনা বলে দিতে পারে, এতে নিজেকে বড় ভাবার কিছু নাই। এটা আহাম্মকের শামিল, এটা আপনিও পারবেন। জিন দিয়ে সবকিছু করানো যায়, প্রত্যেক মানুষের সাথে একটা করে জিন থাকে, এটা হাদিসেও আছে। এই জিনকে কারিন জিন বলে। আপনি যদি কোনো জিনকে আটক করেন এবং সেই জিনকে আমার কাছে পাঠান, তাহলে আপনার বন্দী করা বা আটক করা জিন আমার কারিন জিনের কাছে এসে সব পূর্বের ঘটনা জেনে নেবে এবং ভবিষ্যতে কি প্ল্যান আছে তাও বলে দেয়। এটা ব্ল্যাক ম্যাজিক এর শামিল। তাহলে আপনিও জাহান্নামী। প্ল্যান চেট কখনো করবেন না, কারণ খারাপ জিনরা সবসময় চারপাশে বিদ্যমান। এবার আসি ভূত নামের কিছু ভয় নিয়ে। ভূত বলতে পৃথিবীতে তেমন কিছু নাই, যদি থাকে তা হল জিন, আর জিনকে যে অবিশ্বাস করবে তার ঈমান চলে যাবে, কারণ সূরা জিন নামে আলাদা একটা সূরা আছে। এই সূরা পাঠ করে জিন হাজির করা যায়। প্রেত এবং আত্মা একই জিনিস। আসলে প্রেত বা অতৃপ্ত আত্মা কি? আমরা অনেক সময় দেখি বা শুনি যে মানুষ মারা যাওয়ার পর তার আত্মা ফিরে আসে এবং মানুষকে ভয় দেখায় বা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে বিরক্ত করে। আসলে ব্যাপারটা অনেকটা এরকমই। আমরা যদি কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, তাহলে মানুষ মারা যাওয়ার পর তার আত্মাটা ইল্লিন বা সিজ্জিন দুটোর এক জায়গায় চলে যায়, তার আমলের পার্থক্যের কারণে। আল্লাহ তাআলা এই আত্মাগুলোকে ওখানেই রেখে দেবেন এবং একটা নির্দিষ্ট সময় তিনি এই আত্মাগুলোকে পরবর্তীতে রিলিজ করবেন। তাহলে এই যে রূপ ধরে এরা কারা আসে, কারা এটা করে এবং কে আসে? আসলে মানুষ যদি খারাপ লোক হয়, তার সাথে কিছু খারাপ জিন থাকে, সে হয়তোবা নিজেও বোঝে না। আবার কেউ যদি ভালো লোক হয়, তাহলে তার সাথেও কিছু ভালো জিন থাকে, সে নিজেও সারা জীবনে বুঝতে পারে না, এবং ভালো জিনগুলো তার সাথে থাকে এবং উপকার করার চেষ্টা করে। অনেক সময় এই জিনেরা এই ধরনের কিছু ঘটনা ঘটায়, আমরা সেটাকে আত্মা মনে করি। আবার অনেক সময় বিভিন্ন ধরনের প্রেতাত্মা বিভিন্ন জায়গায় থাকে, এটাও কিন্তু প্রচলিত আছে। এই যে আমরা দেখি বিভিন্ন জায়গাগুলোতে সুইসাইড হয়েছে বা আত্মহত্যা হয়েছে এবং আমরা সেটাকে হন্টেড প্লেস হিসেবে অনেক সময় পরিগণিত করে থাকি। সুইসাইড যিনি করেছেন তিনি সেখানে ঘুরে বেড়াচ্ছেন, আসলে ব্যাপারটা কি তেমনটাই হয়? অনেকের কাছে কিন্তু সত্য বলে মনে হয়েছে। আমার কাছে আমার মনে হয় যে সেখানেও কিন্তু জিনের উপস্থিতিটাই বেশি। উনি যেইভাবেই মারা যাক, ভালোভাবে মারা যাক আর আত্মহত্যা করেই মারা যাক না কেন, তার আত্মা তো দুইটা জায়গায় যাওয়ার কথা। ধর্মীয় রীতিনীতিতে বলা হয় আত্মাগুলোকে দুটো জায়গায় রাখা হয়, কিন্তু দেখা যাচ্ছে আমরা যখন পড়াশোনা করতে বসি, পড়াশোনা করার জন্য সুন্দর একটা পরিবেশ দরকার হয়, আর পরিবেশ ভালো থাকলে পড়াশোনায় মন বসে। ঠিক তেমনি জিনের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক করতে গেলে, যখন ম্যাজিশিয়ান ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করেন, তাদের ওই প্র্যাকটিসটা কার্যকরী হওয়ার জন্য সেই ধরনের কিছু পরিবেশ দরকার হয়। ঠিক যেখানে অপমৃত্যুগুলো হয়, জিনেরা সেখানে এসে তাদের একটা আস্তানা গড়ে তোলে এবং জিনেরা ব্ল্যাক ম্যাজিকগুলো প্র্যাকটিস করে। ওরা চায় না মানুষ সেখানে আনাগোনা করুক, এজন্য বিভিন্নভাবে মানুষকে ভয় দেখায় এবং ভয় দেখিয়ে জায়গাগুলোকে হন্টেড করে রাখে। আসলে এটাই হচ্ছে আমার মতে মেইন ঘটনা, এবং আমার মতে যে ঘটনাগুলো ঘটে সেই সব দুষ্ট জিনেরই শয়তানি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আশা করি আমার ঘটনা এবং কথাগুলো যদি ভালো লাগে শেয়ার করবেন। ধন্যবাদ। ভৌতিক 90.8 আরো একবার শেষবারের মতো ওয়েলকাম করছি, অর্থাৎ এই নিষ্ঠুর ঘড়ি কাটার সময় বলছে এখন সময় ঠিক 1:59, অর্থাৎ 2টা বাজতে খুব বেশি সময় বাকি নেই, কিছুক্ষণের মধ্যেই 2টা বাজবে এবং এই মুহূর্তে বিদায় নিব। তবে বিদায় নেওয়ার আগে 2টা পার হলেও
আমাদের কিছু বন্ধু আছে তাদের প্রাপ্তিক অর্থাৎ যে সকল শ্রোতা বন্ধুরা আমাদেরকে দুই তিন SMS করছিল এবং আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে জয়েন করেছিল এবং শেষ মুহূর্তে যে সকল শ্রোতা বন্ধুরা নতুনভাবে জয়েন করেছেন তাদেরকে শেষবারের মতো বলবো আপনাদের মোবাইল নাম্বারটা চাইলে আমাদের ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে পারেন এছাড়াও আমাদের দুই তিন SMS করতে পারেন আমাদের ভৌতিক 90.8 টিম দেখে শুনে আপনাদেরকে যোগাযোগ করার চেষ্টা করবে আপনাদের ফোন নম্বরে কল করা হবে সো আমাদেরকে লিখতে হলে যা করতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যে টাইপ করবেন এ আর তারপর একটি স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা কথাবার্তা দেন আপনি অথবা আপনার মোবাইল নম্বর সহ লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নম্বর দিয়ে এছাড়াও যদি আপনি লিখিত অবস্থায় যে কোনো স্টোরি আপনার জানা বা চেনা বা শোনা যদি কোনো ট্রু একদমই অ্যাকচুয়াল ট্রু কোন স্টোরি জানা থাকে সেগুলো লিখে পাঠিয়ে দিতে পারেন ফেসবুকে অর্থাৎ ভৌতিক 90.8 এইখানে যে অর্থাৎ facebook.com/ভৌতিক90.8 আমাদের ভৌতিক পেজের ইনবক্সে লিখে পাঠিয়ে দিন এবং আমাদের এশিয়ান রেডিও 90.8 FM এটার সাথেও সংযুক্ত থাকবেন শেষ মুহূর্তে আমাদের সাথে দুই তিনে জয়েন করেছিল রিজা ঢাকা থেকে শাহিনুর রহমান মালিহা ঢাকা থেকে তৌহিদ জমুর ছিল মুস্তাকিম ছিল তৌহিদ বিপিটিসি থেকে আমাদের সাথে জয়েন করে আছে এবং ভৌতিক টিমে আমাদের সাথে জয়েন করে আছে সোহেল ছিল আমাদের সাথে সুজন খান জয়েন করে আছে সিজান আহমেদ জয়েন করে আছে এবং সাকিব হুসাইন অরণ্য জয়েন করে আছে আব্দুর রাজ্জাক আমাদের সাথে জয়েন করেছিল ফেসবুকের মাধ্যমে জাবেদ আহমেদ দীপু যে ইসলাম আমাদের সাথে ছিল গ্লো অর্ন ছিল এই মুহূর্তে আমাদের সাথে কাজী তাজুল ইসলাম সহ আরো অনেক অনেক বন্ধুরা এবং আমাদের এশিয়ান রেডিও FM 90.8 এই পেজের মাধ্যমে বেশ কিছু বন্ধু শেষ মুহূর্তে জয়েন করেছে যেমনটা আমাদের সাথে যুক্ত হয়েছিল সুজন খান এবং নীল সাগরের ঢেউ লিখেছে আমি শাহিন অনেক দিন পর শুনছি অনেক ভালো লাগছে এরপর আছে আমাদের সাথে জয়েন করে অজয় কুমার MD বিপ্লব খান জয়েন করে আছে অবুজ ভালোবাসা অর্থাৎ নরসিংদী থেকে একজন বন্ধু আছে এবং জীবন জয়েন করে আছে বিপ্লব খান তৌফিক অমর সজীব আছে যাত্রাবাড়ি থেকে তারই কিছু স্টোরি আমরা কিন্তু অলরেডি পড়ে দিয়েছি MD শাহিন আহমেদ জয়েন করে আছে রকিবুল ইসলাম গোপালী আছে এবং শাহরিয়া হাসান মিলন জয়েন করে আছে এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে সিলেট থেকে জয়েন করে আছে শাকিল হোসেন জোহান আছে এবং এস জে ইসলাম সহ আরো বেশ কিছু শ্রোতা বন্ধুরা সো আজকের মতো আমাদের ভৌতিক 90.8 এর 57তম পর্বতে আজকের শেষ মুহূর্তে প্রায় চলে এসেছি সো বিদায় নেওয়ার আগে একটা কথাই বলবো যে ভয়ানক বিভিন্ন ঘটনা আমরা সকলেই কম বেশি ভয় পাই যে যত বেশি সাহসী হই না কেন এবং আমাদের আশেপাশে এমন অলৌকিক অসাধারণ এবং বিশেষ করে অস্বাভাবিক কিছু ঘটনা এবং সত্য বাস্তব ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমাদের জীবনে আমাদের সাথে শুধুমাত্র নিছক কল্পনা নয় বা মিথ্যা ধারণা নয় বা মনের ভুল ভ্রান্তি নয় আসলে সত্যি সত্যি অনেক কিছুই ঘটছে যার কোনো মানে প্রমাণ বা বৈজ্ঞানিক ব্যাখ্যা বা কোনো সমাধান বা প্রশ্নের উত্তর কিন্তু এখনো মিলছে না আমরা প্রায়ই বলে থাকি ট্রায়াঙ্গেলের মতো এমন অনেক জায়গা আছে বিশ্বের এমন অনেক জায়গা আছে অনেক প্লেস আছে সেই প্লেস সম্পর্কে সেই জায়গার কিছু অস্বাভাবিক অসাধারণ এবং অলৌকিক ঘটনাগুলো আমরা যখন শুনি জানি বা দেখি তখন কিন্তু বিশ্বাস করতে একটু কষ্টই হয় কিন্তু সেই সকল সত্যি ঘটনার ব্যাখ্যা কিন্তু আজও মেলেনি এমনকি আপনার সাথেও বা আপনার আশেপাশে এরকম ঘটনা হয়তো বা ঘটছে সো রাতের বেলায় গভীর রাতে চলা ফেরার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন এবং বিশেষ করে মৃত লাশ এবং আমরা বিভিন্ন ধর্মের যে ধর্মের হয় না কেন ধর্মীয় রীতিনীতি অনুসরণ করব সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব সো আমরা একটু সচেতন হলে আমরা কিন্তু বিভিন্ন সমস্যার সমাধান করতে পারব আর নিজের মধ্যে আত্মবিশ্বাসটা একটু জোরালো করতে হবে আত্মবিশ্বাস রাখতে হবে সো আজকে এই গভীর রাতে সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং ঈদের আগে অর্থাৎ পবিত্র ঈদুল ফিতরের আগে আজকেই কিন্তু শেষ প্রোগ্রাম এবং যে প্রোগ্রাম হবে সেটা ঈদুল ফিতরের পরে সো সবাইকে ভৌতিক 90.8 এর পক্ষ থেকে আমি আরজেমির রায়হান ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সকলের ঈদ ভালো কাটুক এবং এই রমজান মাসের যে ফজিলত এই রমজান মাসের যে শিক্ষা সেই শিক্ষা নিয়ে আপনারা সকলে বিশেষ করে ইসলাম ধর্মের মানুষগণ আপনারা সকলে পরবর্তী মাসগুলো পরবর্তী 11টা মাস আরও বেশি ভালোভাবে কাটাবেন সততার সাথে কাটাবেন এবং নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং কাছের মানুষগুলোকে নিয়ে সুখী থাকবেন সকলের জন্য আবারও শুভকামনা শুভরাত্রি আল্লাহ হাফেজ
Exclusively on FusionBD.com.